السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. গত সপ্তাহে আমরা জানাজার আহকাম সমূহের আলোচনা শুরু করেছিলাম। মৃত্যু ব্যক্তি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মৃত্যুর সংবাদ কিভাবে আমরা মানুষের কাছে প্রচার করব সেই নিয়ে আমাদের আলোচনা শেষ হয়েছিল গত সপ্তাহে। মাইকিং করে যে আমাদের দেশে প্রচলিত নিয়মে করা হয়, বিশেষ শোক সংবাদ, বিশিষ্ট শিল্পপতি অমুকের ছেলে অমুক, অমুক জায়গা নিবাসী আজ সকাল বা অমুক সময় এতটার সময় মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুমের জানাজা অমুক সময় এতটা হবে, তার যারা তাদেরকে উপস্থিত হওয়ার জন্য, এই ধরনের, অথবা মসজিদের মাইক দিয়ে খবর দেওয়া, এটা জায়েজ নয়। এই জন্যেই যে জাহিলিয়াতের যুগে বাড়ির ঘরে সামনে এবং বাজারে বাজারে ভাবে চিল্লানো হতো, আর এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ করেন নাই, নিষিদ্ধ করেছেন, কাজে সেটার সঙ্গে এটা সাদৃশ্য আছে। তবে মৃত্যু ব্যক্তির খবর দিতে হবে, বিশেষ করে যদি কেউ না থাকে তার গোসল করার, তাকে কাফন করার, তাকে দাফন করার, তাহলে অবশ্যই তাহলে ওয়াজিব তাকে খবর দেওয়া। তো এই জন্যে খবর দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাজ্জাশী বাদশাহ নাজ্জাশী আবেসিনিয়ার ইন্তেকাল যখন করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খবর সাহাবা একরামদেরকে দান করেছিলেন। এবং এর আগে আমরা আলোচনা করেছি যে খবর দেওয়ার সময় দোয়া চাওয়া জায়েজ রয়েছে। তাহলে সাধারণভাবে মৌখিক মুখে যদি খবর দেওয়া হয় বা টেলিফোনে বা নর্মাল ভাবে, কিন্তু এইভাবে মাইকিং করে চিল্লিয়ে চিল্লিয়ে তারপরে এই খবর সবার কাছে পৌঁছাবার জন্য একদিন দুই দিন দেরি করা, মাটি দেওয়া, এই ধরনের কাজ নিঃসন্দেহে ইসলামে জায়েজ না। তাহলে খবর দিতে হবে এবং খবর দেওয়ার সময় দোয়া চাইতে হবে, দোয়া চাইতে হবে যে তার জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দেব ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা কি করো, ক্ষমা চাও আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম ক্ষমা চাইলেন, দোয়া করলেন। এই জন্য খবর দেওয়া এবং খবরের সঙ্গে দোয়া চাওয়া ইসলামে জায়েজ রয়েছে। আজকের আমাদের আলোচনার শুরু যেটা হবে সেটা হলো আলামাতু হুসনিল খাতিমা। একজন মানুষ মমিন যখন এই দুনিয়া থেকে ত্যাগ করে যায় বা একজন মানুষ মারা যায়, কিছু ভালো আলামত রয়েছে যার মাধ্যমে আমরা বলতে পারি যে এই লোকটা সত্যিকারে তার শেষটা ভালো হয়েছে। হাদিসে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ যার ভালো সবই তার ভালো। মানুষ যখন শেষে তওবা করে আল্লাহর দরবারে তার ভালো শেষটা ভালো হয়, তখন তার আগের গুলি আল্লাহ ক্ষমা করে তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিতে পারেন। তো হাদিসের মধ্যে কিছু আলামত এসেছে যেগুলি দেখা গেলে বুঝতে হবে এই লোকটার শেষ মৃত্যুটা ভালোর উপরেই হয়েছে। প্রথম, কেউ যদি মারার সময় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা যায়, ঠিক ইন্তেকালের সময় যদি কালিমা পড়তে পারে, বুঝতে হবে লোকটার মৃত্যু ভালোই, ভালো অবস্থায় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে একদিন জান্নাতে প্রবেশ করবে। অন্যান্য হাদিসে আছে যে একদিন না একদিন, যদিও তাকে জাহান্নামে যেতে হয় কিন্তু একদিন সে জান্নাতে যাবে, অর্থাৎ তাওহীদের উপরে তার মৃত্যু হয়েছে বলা যাবে। অথবা যদি এমন হয় ইসলাম গ্রহণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সাথে সাথে মারা গেল, কোনো আমলের আর সুযোগ হলো না, তাহলে তার কোনো চিন্তাই নেই, জান্নাতেই যাবে। তাহলে কোন ব্যক্তি যদি এই কালেমা পড়া অবস্থায় মারা যায়, তাহলে বুঝতে হবে তার শেষ মৃত্যুটা তার ভালোর উপরে হয়েছে। দুই নম্বর হলো, কেউ যদি মারা যায় এবং মারা যাওয়ার পরে তার কপালে ঘাম আসে, ঘরমতো যদি হয়, কপালের মধ্যে যদি ঘাম আসে, তাহলে বুঝতে হবে তার মৃত্যু ভালো হয়েছে। আন বুরাইদা ইবনুল হুসাইব আও হাসিব রাদিয়াল্লাহু আন আন্নাহু কানা বি খুরাসান ফাদা খান লাহু ওয়া হুয়া মারিদ فوجده بالموت وإذا هو يعرق جبينه فقال الله أكبر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول موت المؤمن بعرق الجبين أخرجه أحمد والنسائي والترمذي وابن ماجه وابن حبان وغيره. حضرت বুরায়াত ইবনুল হাসিব রাদিয়াল্লাহু আনহু খোরাসানে ছিলেন, ওনার একজন ভাই তাকে দেখার জন্য গেলেন অসুস্থ সময়, দেখা গেল মারা গেছে। দেখলেন যে তার কপালের মধ্যে ঘাম, বললেন আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে বললেন আল্লাহু আকবার, এবং হাদিস বর্ণনা করলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি মুমিন ব্যক্তির মৃত্যু তার কপালের মধ্যে ঘাম দিয়েই হয়। তাহলে কোনো ব্যক্তি যদি মারার সময় কপালে ঘাম আসে তাহলে বুঝতে হবে এই ব্যক্তি মৃত্যু ইমানের অবস্থায় হয়েছে। তিন, জুমার দিনে রাত্রিতে অথবা দিনে যদি মারা যায় তাহলে এই মৃত্যুটা একটা ভালো আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমা আও লাইলাতাল জুমা ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কোন মুসলিম যদি জুমার দিনে অথবা রাত্রিতে মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে করবেন, বাঁচাবে। চার নাম্বার, যদি কেউ যুদ্ধের ফিল্ডে জিহাদ করতে গিয়ে মারা যায়, শহীদ হয়ে যায়, তাহলে এই মৃত্যুটাকে ভালো মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালি শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের ছয়টা গুণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। ইউফারু লাহু ফি আউয়ালি দুফাতিন মিন দামিহি, প্রথম তার শরীরের রক্ত জমিনে প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে ক্ষমা করবেন। ওয়ায়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, এবং সে মৃত্যুর সময় জান্নাত তার জান্নাতের স্থানটা সে দেখেই মারা যাবে। ওয়াইজারু মিন আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে তাকে রেহাই দেওয়া হবে। ওয়ায়ামানুল ফাজাল আকবার, কিয়ামতের দিন যেই বিভীষিকাময় অবস্থা হবে সেই সময় সে কোন প্রকার ভীতি সন্ত্রাস অনুভব করবে না। ওয়াইহাল্লা হিলিয়াতাল ঈমান, এবং ঈমানের অলংকার তাকে পরিয়ে দেওয়া হবে। ওয়াইউজাওয়াজু মিনাল হুরিল ঈন, এবং তাকে হুরুল ঈন জান্নাতি যে সমস্ত সুন্দরী রমণী দিয়ে যাদেরকে কি করা হবে, এই হুরুল ঈনদের সঙ্গে তার শাড়ি দেওয়া হবে, বিয়ে দেওয়া হবে। ওয়াইশাফফু মিন সাবঈনা ফি সাবঈনা ইনসানান মিন আকারিবি, এবং তার পরিবারের 70 জন মানুষের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধ ফিল্ডে শাহাদাত যদি কেউ বরণ করে এটা নিঃসন্দেহে একটা ভালো আলামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে জিহাদ করে মারা যায় তাদেরকে মৃত্যু মনে করো না। বাল হুম আহয়াউন ইনদা রাব্বিহিম রিযকুন, বরং তারা জীবিত, আল্লাহর নিকটে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়। হাদিসে আছে যে শহীদদেরকে জান্নাতে এক প্রকার সবুজ পাখির মধ্যে তাদের রুহ দিয়ে দেওয়া হবে আত্মা, এবং পাখিরা জান্নাতের মধ্যে ফল খেয়ে বেড়াবে, জান্নাতের ফল ফুলারি খেয়ে বেড়াবে। এই অর্থে তারা জীবিত, মরলেও তারা যেন মরে নাই। পাঁচ নাম্বার, আল্লাহর পথে জিহাদ করতে করতে কেউ যদি মারা যায়, মানে জিহাদের ফিল্ডে মারা যায়নি কিন্তু জিহাদ করতেছে এই অবস্থায়, এক জায়গা থেকে আরেক জায়গায় এখানে জিহাদ করছে ওখানে করছে, কিন্তু যেখানেই তার মৃত্যু হোক এটা বলা হয় গাজী, যেটা আমরা বলি না গাজী অবস্থায় যদি মারা যায়। গাজী মানে যুদ্ধকারী, যে যুদ্ধ করে ওই ব্যক্তি, যুদ্ধ করা অবস্থায় যেখানেই মারা যাক বাড়িতেও যদি মৃত্যু হয় তো বুঝতে হবে তার মৃত্যুটা কি ভালো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা তাউদ্দুনা শাহীদ আফিকুম, তোমরা শহীদ কাকে ভাবো? কালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহু শাহীদ, যে আল্লাহর পথে যুদ্ধক্ষেত্রে যে মারা যায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সেই ব্যক্তি শহীদ। কালা ইন্না শুহাদা উম্মতি ইযান লা কালিল, তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা তো বড়ই কম হয়ে গেল, কয়জন লোকই বা মারা যায় যুদ্ধ করতে গিয়ে। কালু ফামান হুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা শহীদ, কম যদি না হয় তো কারা তাহলে শহীদ? কালা মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহু শাহীদ, যে আল্লাহর রাস্তায় কি করে, যার আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায় যুদ্ধের ফিল্ডে, সে ব্যক্তি শহীদ। ওমা মাতা ফি সাবিলিল্লাহ ফাহু শাহীদ, আর যে আল্লাহর রাস্তায় মারা যায় সে ব্যক্তিও শহীদ। ওমান মাতা ফি তাউন ফাহু শাহীদ, আর যে ব্যক্তি মহামারী রোগে মারা যায় সে ব্যক্তিও শহীদ। ওমান মাতা ফিল বাতন ফাহু শাহীদ, আর যে ব্যক্তি পেটের অসুখে পীড়াতে মারা যায় সে ব্যক্তিও শহীদ। ওয়াল গারিক ও শহীদ, আর যে ব্যক্তি ডুবে মরে সে ব্যক্তিও শহীদ। ছয় নম্বরে, যদি মহামারী অসুখে মারা যায়, হাদিস আপনারা শুনলেন। সাত নম্বরে, যদি পেটের অসুখে মারা যায়, এরও হাদিস আপনারা শুনলেন। আট হলো যদি কেউ ডুবে মারা যায়, আর নয় হলো কেউ যদি চাপা পড়ে মারা যায়, মনে করেন ওয়াল চেপে মারা গেল, বা কোনো এক জায়গায় ছিল ওয়াল বা যে কোনো ছাদ চেপে যদি মারা যায়, তো মনে রাখতে হবে কোনো কাফের মরে গেলে তো হবে না। একজন মানুষ মুসলিম, আল্লাহর হুকুম আহকাম পালন করে, আল্লাহর রসুলের এত করে, কিন্তু তার মৃত্যুটা কি হলো, হঠাৎ করে একটা দল পড়ে গিয়ে মরে গেল, ছাদ ভেঙে পড়ে মারা গেল বা ডুবে মারা গেল, তাহলে বুঝতে হবে মৃত্যুটা তার নিঃসন্দেহে একটা ভালো আলামত এবং শেষ ভালো, এটাই বোঝা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শুহাদা খামসা, শহীদ পাঁচ প্রকার মানুষ, আল মাতন যারা মহামারীতে মারা যায়, এবং যারা পেটের কিরায় মারা যায়, পীড়াতে মারা যায়, ওয়াল গারাক যারা ডুবে মারা যায়, ওয়াসাহিবুল হাদম এবং যে চাপা পড়ে মারা যায়, ওয়াশহীদু ফি সাবিলিল্লাহ আর যে আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে মারা যায় সেই ব্যক্তি। বুখারী মুসলিম তিরমিজি আহমদ অন্যরা বর্ণনা করেছে। দশ নম্বরে হলো মহিলারা যদি বাচ্চা প্রসবের সময় মারা যায়, যে মহিলা বাচ্চা প্রসবের সময় মারা যাবে তারাও কি শহীদ? সালামাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল মারআতু ইয়াকতুলুহা ওয়ালাদুহা জামা, যে মহিলা তার পেটে বাচ্চা থাকা অবস্থায় মানে প্রসবের সময় মারা যাবে, ওই ওই মহিলাও কি শাহাদাতুন, তার এটা শাহাদা, ইয়াজুরুহা ওয়ালাদুহা বিসারারিহি ইলাল জান্নাহ, কিয়ামতের দিন তার ওই ছেলেটা জান্নাতে কি করবে, তাকে ধরে জান্নাতে টেনে নিয়ে যাবে। তাহলে যে সমস্ত মহিলারা বাচ্চা প্রসবের সময় মারা যায় এরাও শহীদের দরজা পাবে। এগারো নাম্বার, যদি কেউ পুড়ে মারা যায়, অনেক সময় হয়তো আগুন লেগে গেল পুড়ে মরে গেল। দশ নম্বর হল জাতুজাম, জাতুজাম একটা অসুখ, ওটা একটা মহামারী জাতীয়, এই দুই সাইড দিয়ে হয়ে থাকে, চামড়ার নিচে হঠাৎ করে ফুলে ওঠে ফোড়ার মতো, একটা তো হয় উপর দিয়ে ফোড়া, চামড়ার নিচ দিয়ে হয়, হাতে এবং গোস্ত এবং চামড়ার মধ্যখানে অত্যন্ত জ্বলন, এগুলি এই অসুখে যদি কেউ মারা যায় সেই ব্যক্তির শহীদ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল হারাকু শাহীদুন, যে পুড়ে মারা যাবে সে ব্যক্তিও শহীদ, ওয়াল্লাযী ইয়ামু কই গেল ওয়াসাহিবু যাতিল জামবি শহীদ। হাদিসগুলি আমি শুধু ভাঙে ভাঙে বলতেছি কারণ অনেক সময় লেগে যাবে সম্পূর্ণ হাদিস পড়তে গেলে। ওয়াসাহিবু যাতিল জামবি শহীদ, এবং যে পার্শ্বে ওই যে ওই ধরনের ফোড়া যেটা অত্যন্ত জ্বলন, এই ধরনের অসুখে মারা যাবে যে সে ব্যক্তিও শহীদ। তেরো নম্বর হলো যদি যক্ষা রোগ কেউ মারা যায়, এর আগে আপনাদের বলছিলাম যে যক্ষা রোগ মানে এই না, একজন বিড়ি খেতে খেতে আর বিড়ি সিগারেট খেতে খেতে এখন যক্ষা হয়ে গেছে, ওইটা না। সাধারণভাবে যদি একজন মানুষ মুসলিম মুমিন এই ধরনের হারাম কোনো জিনিস খেয়ে না, নর্মাল ভাবে দেখা গেল যে হঠাৎ করে যক্ষা হয়ে এই অসুখে শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, বুঝতে হয়ে মৃত্যুটা কি, নিঃসন্দেহে ভালো মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াসিল্লু শাহাদা, এই যক্ষাটাও কি শাহাদাতের মৃত্যু। এরপরে চোদ্দ নম্বর হচ্ছে যে নিজের সম্পদ রক্ষার্থে যদি কেউ মারা যায়, মনে করেন ছিনতাইকারীরা আপনাকে এখন বলছে যা আছে দিয়ে দাও, বা ডাকাতরা আসলো দিয়ে দাও সোনা দানা যা আছে, এখন ওদের সঙ্গে হয়তো আপনার ধস্তাধস্তি করতে গিয়ে যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে এই মৃত্যুটাও কি শাহাদাতের মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কুতিলা দুনা মালিহি ও ফি রিওয়ায়া মান উরিদা মালুহু বিগাইরা হাক্কিন ফাকাতাল ফাকুতিল ফাহুয়া শাহীদ, কেউ যদি অন্যায়ভাবে কারোর সম্পদকে নিতে চায় এবং সেটাকে প্রতিবাদ করতে গিয়ে ইন্তেকাল করে তাহলে সে ব্যক্তি কি তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে। এরপরে পনেরো নাম্বার হচ্ছে আল মাউতু ফি সাবিল দিফা আনিদ দ্বীন, কেউ যদি তার দিনের জন্য ধর্মের জন্য প্রতিবাদ করতে গিয়ে মারা যায়, হ্যাঁ ধর্মকে রক্ষা করতে গিয়ে কেউ তো ধর্মের হয়তো কি করতেছে অবমাননা করতেছে, ধর্মকে হয়তো নিয়ে কেউ খেল তামাশা করতেছে, এই সময় যদি দিনকে সে টিকাবের জন্য নিজে মারা যায় তাহলে সেটাও শাহাদাতের মৃত্যু হবে। ঠিক এইভাবে কেউ আত্মরক্ষার জন্য যদি মারা যায়, কেউ আপনি এখন মেরে ফেলতে চাচ্ছে, ওই মুহূর্তে আপনি ধস্তাধস্তি করে বা তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আপনি মারা গেলেন ওই মুহূর্তে, তাহলে এই মৃত্যুটা কি হবে, শহীদ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমান কুতিলা দুনা দিনিহি ফাহুয়া শহীদ, যে তার দিনের জন্য মারা যাবে সে ব্যক্তি শাহাদাতের মৃত্যুবরণ করবে, ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ, আর যে তার আত্মরক্ষার্থে মারা যাবে সে ব্যক্তিও শাহাদাত, শাহাদাতের কি শরবত বা তার শাহাদাতের মৃত্যু হবে। সতেরো নাম্বার, কেউ যদি আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে মারা যায়, ইসলামিক দেশ মুসলিমদের এই দেশে প্রবেশ ঠেকাবের জন্য যদি কেউ ওই বর্ডারে পাহারা দেয়, কেউ যদি মুসলমানদের উপর সে হামলা না করতে পারে আর এই অবস্থায় যদি মারা যায় তাহলে ওই ব্যক্তির মৃত্যু কি ভালো মৃত্যু বলে আমরা ধরে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামি, একদিন আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া, আল্লাহর রাস্তায় এক রাত একদিন পাহারা দেওয়া, এক মাস রোজা এবং এক মাস রাত্রির নামাজ পড়ার চাইতে উত্তম। ওয়াইম্মা তাজারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালু ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু ওয়া মিনাল ফিতান। আর অবস্থায় যদি মারা যায়, ইম্মা তাজারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালু, যদি মারা যায় তাহলে তার এই আমল, যে অবস্থায় যে কাজ করতেছিল আমলটা তার চলমান থাকবে, সে সওয়াব পেতেই থাকবে। ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু, তার রিজিক চলমান থাকবে। ওয়া মিনাল ফিতান, এবং ফিতনা থেকে তাকে আমানত দান করা হবে। অন্য বর্ণে আছে আল্লাহ বলছেন, ওয়াবুইসা ইয়াউমাল কিয়ামাতি শাহীদান, এই ব্যক্তিকে কিয়ামতের দিন শহীদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, উঠাবেন। 18 নম্বর, যদি কেউ কোনো ভালো কাজ করা অবস্থায় মারা যায়, রোজা অবস্থায় মারা গেল, নামাজ পড়তে পড়তে মারা গেল, কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেল, দোয়া করতে করতে মারা গেল, মনে হতে পারে উমরা করা অবস্থায় মারা গেল, হজ করা অবস্থায় মারা গেল, মোট কথা যে কোনো ভালো আমল করা অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে, তাহলে তার এই মৃত্যুটা ভালো বলে আমাদের জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতাগা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এর মাধ্যমেই তার শেষ হয়ে যাবে, সে ব্যক্তি জান্নাতে দাখিল করবে, প্রবেশ করবে। ওমান সামা ইয়াওমান ইবতাগা ওয়াজহাল্লাহি খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, কেউ যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে আর এই অবস্থায় তার যদি মৃত্যুবরণ করে, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতাগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, আর কেউ যদি দান করে আর ওই অবস্থায় তার যদি শেষ হয়ে যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। তো মোটামুটি আমরা বুঝলাম যে এই কতগুলা আলামত যদি পাওয়া যায় মৃত্যুর সময়, তাহলে এগুলি ভালো আলামত আমাদের ধরে নিতে হবে। এরপরে যেটা আমাদের আসবে সেটা হলো যে মরে যাওয়ার পরে কোনো মানুষ প্রশংসা করা, এটা হলো সুন্নত সম্মত। কেউ যদি মারা যায় তাহলে মৃত্যু ব্যক্তির জন্যে ভালো বলাটাই উত্তম, তবে একজন বদমাশের জন্য ভালো বলবেন সেটা না। সত্যি যদি কেউ মারা যায়, তার আত্মীয় স্বজন যারা তার পড়োশি পাড়া প্রতিবেশী যারা তাকে নিকট থেকে জানে, এ ধরনের ভালো জানাশোনা মানুষ যদি এবং মমিন মানুষ যদি তার কি করে সাক্ষী দেয় যে না লোকটি ভালো, তাহলে এটা তার জন্যে কি একটা ভালো জিনিস। এই জন্যে কেউ যদি মারা যায় তাহলে আল্লাহ রাসূল বলছেন, তোমরা ভালো কিছু বলো, যদি জানো ভালো তো বলো, না হলে চুপ থাকো। যদি ভালো কিছু জানো বলো, এর মানে এই না যে মন্দ জানার পরে বলবেন যে না ভালো, আসতেছে পরে। আমাদের দেশে যেটা পরিচালিত নিয়ম আছে, জানাজার পরে বলো বলো লোকটা ভালো, আসতেছে পরে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসনাইতুম আলাইহি খাইরান ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার জন্য তোমরা ভালো বলবে তার জন্য কি জান্নাত। যে একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন সাহাবা ইকরামদেরকে নিয়ে, একটা জানাজা চলে গেল, সবাই বললেন যে লোকটা খুব ভালো ছিল। আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত, আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, তিনবার বললেন ওয়াজাবাত ওয়াজাবাত। আর একটা লোক নিয়ে গেল মৃত্যু ব্যক্তি, সাহাবা ইকরাম বললেন যে লোকটা বড় বদমাশ খারাপ, আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না ঘটনাটা কি, একটা লোক গেল মৃত্যুবান জানাজার, আমরা বললাম ভালো তো আপনি বললেন ওয়াজাবাত ওয়াজাবাত, আর একটা লোক গেল আমরা বললাম মন্দ তো আপনি বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সম্পর্কে তোমরা ভালো বলেছো সেই ব্যক্তির উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর যে ব্যক্তি সম্পর্কে তোমরা মন্দ বলেছো ওই ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান আসনাইতুম আলাইহি খাইরান ওয়াজাবাত লাহুল জান্নাহ। অন্য বর্ণে আল্লাহ রাসূল বলছেন, আল মালায়েকাতু শুহাদাউল্লাহি ফিস সামা, ফেরেশতারা আসমানে আল্লাহর সাক্ষী, ও আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এবং তোমরা সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা এই পৃথিবীর জমিনের কি তোমরা সাক্ষী? আসমানের সাক্ষী কে? আল্লাহর ফেরেশতা। এবং এই জমিনের উপরে সাক্ষী কে? তোমরা সাহাবায়ে কেরাম। অন্য বর্ণায় আছে, ওয়াল মুমিনুনা শুহাদাউল্লাহি ফিল আরদ, মুমিনরা এই জমিনের উপরে কি? আল্লাহর সাক্ষী। তাহলে সাহাবারাই শুধু খাস না, হ্যাঁ, ইন্না লিল্লাহি মালাইকাতান তানতিকু আলা আলসানাতি বানি আদম বিমা ফিল মারই মিনাল খাইরি ওয়াশশার, আল্লাহ কিছু ফেরেশতা আছে যারা মানুষের জবান দিয়ে কথা বলে, আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা বনি আদমের জবান দিয়ে ভালো মন্দের কথা বলে, অর্থাৎ যদি কেউ ভালো হয় ফেরেশতারা মানুষের জবান দিয়ে বলায় যে বলো, জবান দিয়ে বলে লোকটা ভালো, যদি কেউ মন্দ তো ফেরেশতারা ওই মানুষের জবান দিয়ে বলায় লোকটা মন্দ। তাহলে বোঝা গেল কেউ যদি ইচ্ছা করে বলে তাহলে না, অনিচ্ছাকৃত মনে আসতেছে যে না লোকটা ভালো। আর এটা ঠিক, যদি একজন লোক ভালো হয় তো বাটপাড়াও বলে জানা লোকটা ভালো, ঠিক কিনা। আর যদি একজন লোক মন্দ হয় তাহলে যার বিবেক নাই সেও বলে জানা লোকটা খারাপ। এই জন্যে মনে রাখতে হবে আমাদেরকে যে কেউ যদি মারা যায় তাহলে আমাদের যদি জানা থাকে লোকটা ভালো তা আপনি বলেন ভালো, এবং স্বাভাবিক কেউ ভালো মারা গেলে সবাই বলবে লোকটা ভালো, আর কেউ মন্দ মারা গেলে লোক বলবে মন্দ। হযরত আবুল আসওয়াদ দিলি বলছেন, আতাইতুল মাদিনা ওয়াকাদ ওয়াকা বিহা মারাদ ওয়া হুম ইয়ামুতুনা মাউতান যারিয়া ফাজালাসতু ইলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফামাররাত জানাযাতুন ফাআসনা ফাউসনিয়া খাইরা ফাকাল উমর ওয়াজাবাত ফাকুলতু মা ওয়াজাবাত ইয়া আমিরাল মুমিনিন قال قلت كما قال النبي صلى الله عليه وسلم ايما مسلم شهد له اربعه بخير ادخله الجنه। হযরত উমর থেকে হাদিস বলছেন যে কোন মুসলিম ব্যক্তির যদি চারজন ভালোর সাক্ষী দেয় তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করবেন, প্রবেশ করাবেন। কুল্লা ওয়া সালাসা, যদি তিনজন হয় ইয়া রাসূলুল্লাহ, قال ওয়া সালাসা, তিনজন যদি সাক্ষী দেয় তবু, কুল্লা ওয়া ইসনান, যদি দুইজন সাক্ষী দেয়, قال ওয়া ইসনান, দুইজন যদি বলে তবু, সুম্মা লাম নাসআলু ফিল ওয়াহিদ, কিন্তু একজন দিলে হবে কিনা এটা আমরা জিজ্ঞেস করি না। কে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে কেউ যদি এজন্যে মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি, যে নিকট থেকে জানে এমন ব্যক্তি যদি তার সম্পর্কে বলে যে লোকটা ভালো, দুইজনও যদি বলে তাহলে বুঝতে হবে এই তার জন্য কি এটা কল্যাণকর। কিন্তু না জেনে না বুঝে যদি আমরা বলি এটা কখনোই জায়েজ হবে না, বা কেউ শিখিয়ে দিলে সেটা বললেও জায়েজ হবে না। এই জন্যে আমাদের দেশে যেটা নিয়ম, জানাজার নামাজ পড়ার পরে বলা হয় বলেন লোকটা কেমন ছিলেন, অনেক সময় হয়তো নতুন আগন্তুক কেউ চিনে না এই লোকটা কেমন ছিল, হ্যাঁ, এখন তারপরে হতে পারে জানলেও হয়তো মন্দ তার কেউ বলে না, অনেকে বলে দেয়। আমি ঢাকাতে দেখছি যেটা আর কি, আমাদের এলাকায় এই ধরনের নিয়ম নাই, ঢাকায় যেটা দেখছি বলেন সবাই ভালো, কেউ একজন বলে দিল তো ইমাম সাহেব নিজেই বলেছেন বলেন ভালো, বা যে এক কিছু জায়গায় দেখেছি ওটা শিখানো, ওটা জানে না সবাই, বললেই সবাই বলে না খুব লোকটা ভালো ছিল। মনে রাখতে হবে যে তাকে নিকট থেকে জানে। এ ধরনের একটা বর্ণনা আছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোন এক ব্যক্তি এক ব্যক্তি সম্পর্কে সুপারিশ করতেছিলেন, সম্ভবত হযরত উমর, যে হে আমিরুল মুমিনীন, তাকে এই চাকরিটা দিয়ে দেন, লোকটা খুব ভালো। তা হযরত উমর বললেন, তুমি কেমনে জানো যে এই লোকটা ভালো? তুমি তার সঙ্গে, তুমি কি তার পড়োশী, পাশের বাড়ি তোমার? বলে না। তার সঙ্গে তুমি ব্যবসা বাণিজ্য করেছো? বলে না। তোমার পাশে তার জায়গা জমি আছে আবার সবাদ করো? বলে না। তাহলে কিভাবে তুমি জানো যে লোকটা ভালো? তাহলে একজনকে ভালো না মন্দ জানতে হলে হয় পড়োশী হতে হবে, হয় ব্যবসা বাণিজ্য, অথবা কোন একটা তার সঙ্গে থাকতে হবে, হঠাৎ করে আপনি বলবেন লোকটা ভালো? এই জন্য আমার দেশে যে প্রচলিত নিয়ম, এটা নিঃসন্দেহে একটা বিদাত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যে মানুষকে যেচে বলো বলেন লোকটা ভালো ছিলেন, বা বলেন লোকটা কেমন ছিলেন, সবাই বলবে একশো লোকটা খুব ভালো ছিল, আর এই সাক্ষীতে পার হয়ে যাবে, নিঃসন্দেহে হবে না। এই জন্য বিশেষ করে আপনারা যে হাদিসটা একটু আগে জানলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা আছে যারা মুমিনদের জবান দিয়ে কথা বলে ভালো এবং মন্দের, তাহলে নর্মালি যদি কেউ বলতে থাকে যে না লোকটা ভালো, তাহলে ওই ব্যক্তির এই ভালো বলাটা কাজে লাগবে, কিন্তু বানিয়ে বা ইচ্ছা করে বলবেন তা দ্বারা কাজ হবে না, বা ভাড়া করে নিয়ে এসে বলাবেন তা কাজ হবে না, এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে আর একটা মশালা আছে, যেটা হলো কেউ যদি মারা যায়, এই সময় যদি চন্দ্র বা সূর্য গ্রহণ লাগে, তো মনে রাখতে হবে চন্দ্র এবং সূর্য গ্রহণ কোন ব্যক্তি মরে যাওয়া বা কাউরে আগমন ঘটা এই জন্য হয় না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এর ছেলে ইব্রাহিম যখন মারা গেল, সবাই বলতে লাগলো যে রাসূলের ছেলে মারা যাওয়ার কারণেই দুঃখে চন্দ্রে গ্রহণ লেগেছে। আল্লাহ রসুল সূর্য বা চন্দ্র গ্রহণের নামাজ পড়ার পরে সকলকে জনতার সমাবেশে ভাষণ দান করলেন যে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন, সূর্য এবং চন্দ্র গ্রহণ লাগা দুইটা নিদর্শন, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, ভয় দেখার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এটা কোনো ব্যক্তি, কোনো মহামান্য ব্যক্তির আগমন ঘটলে বা কোনো মহামান্য ব্যক্তির এই দুনিয়া ত্যাগ করলে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরপর আমরা যাই, এবার তো মারা গেছে, এবার গোসলের ব্যাপার, ঠিক না? কেউ যদি মারা যায় গোসল দেওয়া আজেব, গোসল দেওয়া আজেব, এবং তাড়াতাড়ি গোসল করে তার জায়গাতে পৌঁছাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুহরিম ইহরাম অবস্থায় মারা গেছিলেন, আল্লাহ রাসূল বলেন ইগসিলুহু বিমাইন ওয়াসিদর, তাকে পানি পানির মধ্যে বরই পাতা দিয়ে তাকে কি করো, গোসল দাও। তাহলে বোঝা যাচ্ছে ঠিক এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যখন যায়নাব ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল বললেন তাকে করো গোসল দাও। গোসলের মধ্যে বেশ কিছু জিনিস লক্ষণীয়। প্রথমত, গোসল যেন কি বেজোড় হয়, 3, 5, 7 প্রয়োজনে যত লাগবে বেজোড় করে যেন গোসল দেয়। মানে পানি যে ঢালবে ধুবে যে, এটা কি তিনবার করে, মানে বেজোড় 3 নিম্নে ঊর্ধ্বে 5, 7 এভাবে প্রয়োজনে করবে। 2 নম্বর কাজ হবে যে গোসলের সময় পানিতে কিছু বরই কুলপাতা আছে না, এখানে কিন্তু ই পাওয়া যায়, পিসা মানে ইয়ে পাওয়া যায়, মানে কি বলে ওটাকে, মাসহক যেটা পাউডার মতো পাওয়া যায়, আমাদের দেশে কাঁচাই হতে দিলেন, এবং এটা যদি না থাকে তাহলে সাবান বা এই ধরনের যেকোনো শ্যাম্পু বা যে কোনো জিনিস মোট কথা পরিষ্কার করে এমন জিনিস দিয়ে তাকে পরিষ্কার করতে হবে। এরপরে যেটা মনে রাখতে হবে, শেষবার যখন গোসলের শেষ হবে, শেষবারের পানির মধ্যে কিছু আতর বা কিছু কাপড় মিশাই দিয়ে তারপরে গোসল দিতে হবে, ফিনিশিংটা। মহিলা যদি হয়, মাথার যদি বেনি গাঁথা থাকে তাহলে বেনিগুলিকে খুলে দিয়ে ভালো করে ধুইতে হবে, এবং সেটাকে সিথা করে বা চিরুনি দিয়ে, চিরুনি করার পরে এটাকে 3টা বেনি গেঁথে দিতে হবে। 3টা বেনি গেঁথে পিছন দিকে, অনেক সময় করে কি দেখেছি আমি, উপর দিয়ে রাখে না, পিছন দিক দিয়ে রাখতে হবে, এটা একটা নিয়ম। এরপরে গোসলের সময় মনে রাখতে হবে যে উজুর জায়গাগুলি দিয়ে শুরু করতে হবে, টানটা আগে তারপরে বাম, আগে টান, উজুর মনে করেন উজু যেভাবে করা হয় ওইভাবে করার পরে আগে ডান সাইড ধোবে তারপরে বাম সাইড, প্রত্যেকটা কাজে আগে ডান ধোবে তারপরে বামেরটা ধোবে। এরপরে যেটা হলো যে গোসলের, পুরুষদের গোসল পুরুষরা দেবে এবং মহিলাদের গোসল মহিলারা দেবে, তবে এখানে কিছু মশালা আলাদা রয়েছে, এটা পরে আমাদের আসতেছে, যেরকম স্বামী স্ত্রীর গোসলের ব্যাপার আছে, এটা পরে আসতেছে। তাহলে বোঝা গেল যে পুরুষদের গোসল পুরুষরা দেবে, মহিলাদের গোসল মহিলা দেবে, এগুলি গোসলের মধ্যে লক্ষণীয়। তারপরে গোসল দেওয়ার সময় একটা বড় কাপড় দিয়ে ঢাকা দেবে, হাতের মধ্যে একটা ছোট নেকড়া নিয়ে তারপরে কাপড়ের নিচ দিয়ে ঢাকা মনে করেন, কাপড়ের নিচ দিয়ে ঘষে ঘষে কি করবে, ধোবে, একেবারে পুরা কাপড় বস্ত্রহীন করবে তা না, কাপড় ঢাকা থাকবে, ওর নিচে হাতের মধ্যে একটা নেকড়া নিয়ে এটা দিয়ে ঘষে ঘষে, বা ওর মধ্যে সাবান নিতে চান দিয়ে ঘষে ঘষে ধুতে হবে এবং পানি ঢালতে হবে। এরপরে যেটা করণীয় সেটা হলো, যদি এখানে কিছু যেটা বলছিলাম আমাদের আপনাদের যে কিছু মশলা আছে এখান থেকে, যেরকম যদি মহরম অবস্থায় মারা যায় তাহলে তাকে সেন্ট লাগা যাবে না, আতর ব্যবহার করা যাবে না, বা কাফুর বা কিছু আমাদের দেশে গোলাপ জল এই ব্যবহার করা যাবে না, কারণ কেয়ামতের, কারণ মহরম অবস্থায় কি আতর ব্যবহার করা নিষিদ্ধ, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ওই মহরম ব্যক্তিকে গোসল দাও, কিন্তু ওলা তুতাইয়িবুহু, কিন্তু তাকে কোনো প্রকার সেন্ট বা আতর বা গোলাপ জল বা কাপড় তোমরা তাকে মাখাবে না। এরপরে স্বামী স্ত্রীর যেটা, স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারে, স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে এবং স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে। মহরম অবস্থায় কেউ যদি এহরাম অবস্থায়, মানে করেন উমরা করতে গিয়েছে এহরাম অবস্থায় অথবা হজ করা অবস্থায় এহরাম বাঁধা অবস্থায় মারা গেছে, ঠিক কিনা? এই মারা গেলে এখন সাধারণ মৃত্যু, কেউ যদি মারা যায় তাকে গোসল দেওয়ার সময় আতর দিতে হবে পানির মধ্যে, সাবান দিতে পারবেন, কিন্তু মহরম অবস্থায় কেউ মারা গেলে কোন প্রকার সুগন্ধি দিয়ে তাকে গোসল দেওয়া যাবে না, নর্মাল গোসল দিতে হবে তাকে, বরের পাতা দিয়ে পানি রেবাস গোসল দেবেন, তাকে সেন্ট লাগাবেন বা কাপড় লাগাবেন তা হবে না, কারণ অন্য নর্মালদের গোসল দেওয়ার সময় শেষের যখন পানি ফিনিশিং দেবেন তখন কি করতে হবে, পানির মধ্যে আতর বা কাপড় বা গোলাপ জল মাখাই তারপরে গোসল দিতে হবে। কিন্তু এই মশালা থেকে মহরমরা ভিন্ন, মহরমদের হুকুমটা ভিন্ন, ঠিক পুরুষরা পুরুষদের গোসল দেবে মহিলারা মহিলাদের গোসল দেবে, এই মশালা থেকে ভিন্ন মশালা হলো স্বামী স্ত্রীর মশালা, স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে গোসল দিয়েছিলেন বেশ কয়েকজন, 5 জন মিলে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে তিনি বলছিলেন, লাউ কুনতু ইস্তাকবালতু মিন আমরি মাস্তাকবারতু মা গাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রু নিসাইহি। যে ঘটনা ঘটেছে যদি আগে আমরা জানতাম পরে যা জেনেছি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল তার স্ত্রীরা ছাড়া কেউ গোসল দিত না। তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে গোসল দেওয়া জায়েজ না হলে এমন কথা তিনি কি ইচ্ছা পোষণ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন বাকি মদিনার যে কবরস্থান সেখানে জানাজার নামাজ পড়ে বাড়িতে আসলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরম মাথা ব্যথা, বলছে ইয়া রাসা আমার মাথা গেল, মাথা বলি না আমরা মাথার চরম ব্যথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল আনা ওয়া রাসা, বরং আমার মাথা গেল, মজাক করতেছেন। এরপর বলছেন মা দররাকে লাউ মিত্তি কাবলি, আয়েশা তুই যদি মারাই যাও মাথার ব্যথাতে তো তোমার ক্ষতিটা কোথায়, আমার আগে যদি মারা যাও ক্ষতিটা কোথায়। ফাগাসাল তুকি, আমি তোমাকে নিজ হাতে গোসল দিব। ওয়াকাফান তুকি, আমি তোমাকে নিজ হাতে কাফন পরিয়ে দিব। তুম্মা সাল্লাইতু আলাইকি, এরপরে তোমার উপরে আমি জানাজার নামাজও পড়ব। ওয়া দাফান তুকি, আমি তোমাকে দাফন করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে গোসল দেওয়া জায়েজ না হলে এমন কথা বলতে পারেন? মা আয়েশা বলছেন আমি রাসূলকে গোসল দিতাম, আমরা যদি আগে জানতাম পরে যা জেনেছি। আল্লাহ রাসূল বলছে আমি তোমাকে আয়েশা গোসল দেবো আমার নিজ হাত দিয়ে, জায়েজ হলো কিনা, দুইটাই পাওয়া গেল কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন তখন নিজ হাতে তার স্ত্রী ফাতেমাকে গোসল দিয়েছেন, নাজায়েজ কাজ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য স্বামী স্ত্রী একে অপরকে গোসল দেওয়া জায়েজ রয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটা হাদিস সম্মত। এরপরে যেটা কাজ হবে গোসলে, গোসল যারা ওয়ালি তারাই দিবে, এটাই হলো উত্তম। বিশেষ করে যদি কি বলে ওসিয়াত করে যায়, এখানে মনে রাখতে হবে যদি ওসিয়াত করে যায় কাউরি গোসলের কথা, তাহলে সেই যাকে ওসিয়াত করে গেছেন তিনি গোসল দেবেন। কিন্তু ওসিয়াত যদি ভুল করে তা করবেন? একজন মহিলা ওসিয়াত করে গেছে যে আমার দুধ বাবারে দিয়ে গোসল দেয় বা যাই আছে ধর্ম বাবা দিয়ে, কারণ মহরম না সে, ঠিক কিনা? এই জন্যে বাইমন একজন মহিলার কথা বলে গেছেন যে গোসল দিতেই জানে না কিভাবে গোসল দিতে হয়, তাহলে আপনি কি করবেন? এমন এক লোকজনের কথা বলে গেছে জানাজার নামাজ পড়ার ব্যাপারে আসবে, অসেধ করে গেছে যে আমার ছেলে জানাজার নামাজ পড়াবে, কিন্তু দোয়া কি যে বলে আর জানাজার নামাজ পড়ে সেই জানে না, ফরজ নামাজই পড়ে না, এখন বাবার জানাজার নামাজ পড়ে কাজ হবে। এই জন্যে যদি অসিয়তার মধ্যেই থাকে তাহলে আপনারা সেটা দেখবেন খেয়াল করে। তাহলে গোসলের এটা দায়িত্ব পালন করবে যে সুন্নতের আমল মানে সুন্নতের তরিকা জানে কিভাবে গোসল দিতে হয়, এবং সে যদি ওয়ালি হয় তাহলে সেই উত্তম, বিশেষ করে যদি তার পরিবারের কেউ হয়। এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গোসল দিয়েছিলেন তার মধ্যে হযরত আলী ছিলেন, হযরত ফজল ইবনে আব্বাস ছিলেন। এজন্যে মনে রাখতে হবে যে যারা গোসলের সম্পর্কে অবিহিত, এই জন্য দেখবেন আমাদের দেশেও প্রচলিত আছে যে সমস্ত মহিলারা গোসল ভালো দিতে জানে তাদের দিয়ে দেওয়া হয়, পুরুষদের গোসল যারা পুরুষ জানে, সৌদি আরবে তো গোসলের জন্য আলাদা সিস্টেমই আছে। হ্যাঁ, এই জন্যে গোসলের যে নিয়ম কারণ ভালো করে জানে তাকে দিয়ে গোসল করাতে হবে, খামাখা যারা নিয়ম জানে না তাকে দিয়ে গোসল করা ঠিক হবে না। গোসল করার মধ্যে অনেক সওয়াব রয়েছে, তবে দুইটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো গোসল করাবার সময় যদি কোনো ত্রুটি দেখতে পান, কোনো আয়েব দেখতে পান মৃত্যু ব্যক্তির, তাহলে আয়েব বর্ণনা করা চলবে না। অনেক সময় কিন্তু মানুষের মুখ কালো হয়ে যায়, অনেক সময় নাক দিয়ে দেখা যায় পোকা বাইর হচ্ছে, অনেক সময় বিকট চেহারা হয়ে যায়, অনেক সময় আগুন মনে হচ্ছে বাইর হচ্ছে, অনেক সময় এরকম খবর আমরা জানি কবর দেওয়ার পরে ওই কবর খুঁড়তে গেছে কবর থেকে আগুন বাইর হচ্ছে বা সাপ বাইর হচ্ছে, এ ধরনের কিছু পাওয়া যায়। এই জন্য গোসলের সময় যদি কোনো খারাপ কিছু আপনি দেখতে পান তাহলে অন্যের কাছে যদি প্রকাশ না করেন তাহলে কি হবে, আপনি বিরাট সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান গাসালা মুসলিমান ফাকাতামা আলাইহি গাফারা লাহুল্লাহু আরবাঈন মাররা, কেউ যদি কোনো মুসলিমের গোসল দেয় জানাজার এই মৃত্যু ব্যক্তির এবং সেটাকে গোপন করে রাখে, কোনো খারাপ কিছু যদি দেখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 বার কি করবেন, ক্ষমা করবেন। ওমান হাফারা লাহু ফাআজান্নাহু উজরি আলাইহি কাজর মিসকিনিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়াম, আর কেউ যদি কাজরি মাসকানিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়াম, আর কেউ যদি কবর খুঁড়ে আর কবর খুঁড়তে গিয়ে কিছু দেখে এবং সেটা গোপন রাখে তাহলে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আজার দিবেন, সওয়াব দিবেন। ওই ব্যক্তির মতো কেউ যদি কাউকে একটা বাড়ি বানিয়ে কিয়ামত কি করে থাকার স্থান দেয় তো নেকি পাবে কিনা, তো কিয়ামত পর্যন্ত এই নেকি তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওমান কাফফানাহু কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিল জান্নাহ, আর যে কাফন পড়ায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই কি বলে ওটাকে রেশমি জান্নাতের রেশমি কাপড় দিয়ে তাকে রেশমি কাপড় পরাই দেবেন। এক দুই নম্বর শর্ত হলো এই গোসলের মাধ্যমে আপনাকে উদ্দেশ্য থাকবে এটাই যে আমি আল্লাহকে সন্তুষ্টি করব, এটা একটা দায়িত্ব, এই গোসলের মাধ্যমে আমি কি আল্লাহর কাছে সওয়াব পাবো। এই দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে বিরাট সওয়াবের অধিকারী হবেন। এরপরে যে ব্যক্তি গোসল দিবেন, গোসলের পরে গোসল করা, সেই ব্যক্তির গোসল করা কি মুস্তাহাব? সেই ব্যক্তির গোসল করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসালা মাইতান ফালিয়াগতাসিল ওয়া মান হামালাহু ফালিয়াতাওয়াদ্দা। যে ব্যক্তি মৃত্যু ব্যক্তি গোসল দিবে সে যেন গোসল করে, আর যে ব্যক্তি ওই খাট ধরে নিয়ে যাবে কাঁধে করে সে ব্যক্তির জন্য কি করে উযু করে। এই জন্যে এটা মুস্তাহাব, কেউ যদি গোসল দেয় তাহলে গোসল করা, আর যদি খাট ধরে নিয়ে যায় তাহলে তার উপরে কি করা আপনার উযু করা মুস্তাহাব। এরপরে যদি শহীদ ব্যক্তি হয়, যুদ্ধক্ষেত্রে শাহাদাত বরণ করেছেন, মারা গেছে, ক্ষত অবস্থায় যদি মারা যায় তাহলে তার গোসল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে তাকে গোসল দিতে হবে না। যে অবস্থায় মারা গেছে ওই অবস্থাতেই তার কি করতে হবে, ওই রক্ত মাখা কাপড় দিয়ে তাকে কবরের মধ্যে কি করতে হবে, সমাধিত করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের রক্ত রক্তের রঙেই, কিন্তু এই রক্তের রং কিয়ামতের দিন যখন উঠবে, কিয়ামতের দিন তখন ওই রক্তের থেকে মিশক আম্বারের কি হবে খুশবু ছুটবে। এই জন্যে এই শহীদ হয়ে যে মারা যাবেন তাকে গোসল দেওয়া চলবে না, গোসল দেওয়ার প্রয়োজন নেই। গোসলের পরে এবার আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো কি, কাফন পরাতে হবে। কাফন পরাটাও ওয়াজিব, কাফন পরা দেওয়াটাও ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন, ওয়াকাফ ফিনুহু, তাকে তোমরা কি করো কাফন পরাও। এই জন্যে কাফন কোন ধরনের কাপড় দিয়ে দিবেন, না খুব বেশি দামের, না খুব কম দামের, মিডিয়াম দামের। এবং মনে রাখতে হবে যে তিনি মারা যাবেন, কাপড় তার কোনো কাজে লাগবে না, প্রতিশোধে নষ্ট হবে। এই জন্যে এমন কাপড় যেটা তার জন্যে সমুচীন, এমন কাপড় দিয়ে কি করতে হবে তাকে কাফন দিতে হবে। এবং কাফনের যে ইয়া, কাফন যে ক্রয় করবেন সেটা তার ছেড়ে যাওয়া যে সম্পদ, এখান থেকে এই টাকা দিয়ে আপনি কাফনের কাপড় কি করবেন, ক্রয় করবেন। যদি না থাকে তাহলে মুসলমানদের এটা দায়িত্ব তাকে কাফন পরানো, এই জন্য আপনারা সেটার ব্যবস্থা করে কি করতে হবে, তাকে কাফন পরাতে হবে। এরপরে যদি কাফনে খেয়াল রাখতে হবে কাপড়ে যেন পুরো শরীর ঢেকে যায়, পুরো শরীর যেন ঢেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, খাতাবা রাজুলান মিন আসহাবি ফকুবিদা ফকুফিনা ফি কাফানিন গাইরা গাইরা তাইলিন ওয়াকুবিরা লাইলান ফাযারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুকবারা রাজুলু বিল্লাইলি হাত্তা ইউসাল্লি আলাইহি ইল্লা ইয়াত্তারা ইনসানুন ইলা যালিক ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাফানা আহাদুকুম আকাউ ফালইহাসসিন কাফানা ইনস্তাতা। আল্লাহ রাসূল একদিন খুতবা অবস্থায় জানতে পারলেন একজন মানুষকে রাত্রিবেলা কবর দেওয়া হয়েছে এবং তার কাফন ভালো করে পরানো হয় নাই, খুব মানে আটো কাপড় দিয়ে বা ছোট কাপড় দিয়ে কাফন পরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খুব ধমক দিয়ে বললেন যে রাত্রিবেলা এইভাবে কাফন দেওয়া, মাটি দেওয়া চলবে না, এইভাবে তার নামাজ না পড়ে, বরং যদি কোনো অবস্থা কোনো আশঙ্কা থাকে, মনে করেন পচে গেছে গন্ধ বা কিছু, সেটা হলো কথা, কিন্তু নর্মালি ভাবে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কাফানা, কেউ যখন তোমাদের কাফন পরাবে তার ভাইকে, কাপড়টা যেন সুন্দর করে যদি সম্ভব হয় তাহলে সেটাকে কি করতে হবে, বড় সরমোট কথা সমস্ত শরীর যেন ঢাকে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে যেটা কাজ আসবে কাফনে, যে কাফন যদি শর্ট পড়ে যায়, মনে করেন মৃত্যু মানুষ মৃত্যু তিনজন, এখন কাফনের কাপড় রয়েছে তিনজনের হচ্ছে না, সবারকে সুন্দর করে কাফন দেওয়া চলছে না, তাহলে ওই কাফনকে কেটে ওই কাপড় দিয়ে মোটামুটি ঢাকার মতো করে ঢাকতে হবে। কাফনের কাপড় মনে করেন কম, মৃত্যুর সংখ্যা বেশি, কি করবেন এখন, তাহলে কাফনের কাপড় ওই অল্প করে মোট কথা মাথার দিক ঢাকার চেষ্টা করতে হবে এবং পায়ের দিকে ওই খড় টড় দিয়ে বা ঘাস টাস দিয়ে ঢেকে দিতে হবে। বুঝে আসছে আপনাদের? এরপরে শহীদ যদি হয় তাহলে শহীদের কাপড় শরীর থেকে কি করে খুলে নেওয়া যাবে না, শহীদের কাপড় খুলে নেওয়া যাবে না। অন্য সাধারণ ব্যক্তি কেউ যদি মারা যায় তাহলে কাপড় খুলে নিতে হবে, খুলে নিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে তার কাপড় নিচ দিয়ে ধুতে হবে। কিন্তু শহীদ যদি হয় কাপড় খোলার দরকার নেই, ওই রক্ত মাখা কাপড় দিয়ে তাকে কি করতে হবে, ওইভাবেই তার কাপড় পরাই দিয়ে তাকে কি করতে হবে, কাফন দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাম্মিলুহুম ফি সিয়াবিহিম, ওই উহুদের যারা শহীদ হয়েছিলেন তাদের কাপড় রেখেই ওইভাবেই তাদের কি করো কবর দাও, তাদের কাপড় খুলে নিও না। কাফন, কাফনের কাপড় কয়টা হবে, একটা বা এর অতিরিক্ত, এর অতিরিক্ত পুরুষ হোক নারী হোক কাফনের কাপড় তিনটা হবে, কয়টা হবে, তিনটা। আমার দেশে কি করে, মহিলাদের পাঁচ কাপড় দেয় আর পুরুষদের তিনটা দেওয়া হয়। এই পার্থক্যের কোন সহি দলিল নেই। বরং রাসূল সাল্লাম তাকে তিনটা কাপড়ই কি করা হয়েছে, কখন দেওয়া হয়েছে, এবং তিন কাপড়েরই কখন দেওয়া, এটাই হলো নিয়ম। এজন্যে মহিলাদের আলাদা আর পুরুষদের আলাদা এই এর কোনো পার্থক্যের সহি হাদিস নেই। ঠিক এইভাবে যদি মহরম অবস্থায় মারা যায়, এরাম উমরা বা হজের, তাহলে তাকে তার ওই কাপড় দিয়েই তাকে কাফন করতে হবে। একটা কাপড় এটা খেয়াল রাখতে হবে, যখন সাদা দুটি কাপড় পরে মানে সে এবার আল্লাহর জন্য কি নিজেকে এবার কবরে যাওয়ার জন্য প্রস্তুতি, এবং কবরে যাওয়ার জন্য প্রস্তুতি মানে ভালো কাজ করে তার গুনাহ মাফ করে আল্লাহর দরবারে সে হাজির হয়েছে। মারা যদি যায় তাহলে ওই কাপড় দিয়ে তাকে কাফন করে কি করতে হবে, মাটি দিতে হবে, তবে তার মাথা ঢাকা চলবে না। অন্য অন্য মৃত্যুদের কি করতে হবে, সম্পূর্ণ শরীর ঢাকতে হবে, কিন্তু যারা মহরম তাদের মাথা ঢাকা নিষেধ কিনা, আতর মাখা যেরকম চলবে না, সেন দেওয়া যাবে না, ঠিক ওইভাবে মাথাটাও ঢাকা যাবে না, মাথা খুলে রেখে তাকে কি করতে হবে, কাপড় দিতে হবে। কাফনের কাপড়ে কতগুলো জিনিস মুস্তাহাব, যেরকম সাদা কাপড় হওয়া, এরপরে তিনটা কাপড় হওয়া, একটা যদি কেউ কাফন দেয় দুইটা দিয়াই জায়েজ রয়েছে, কিন্তু তিনটা হওয়া কি মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা কাপড় ইক করা হয়েছিল, কাফন দেওয়া হয়েছিল। ঠিক এইভাবে কাপড়গুলির মধ্যে একটা কাপড় হিবরা বলা হয়, ওই স্টেপ কাপড়, সাদার উপরে যে কোনো রঙের স্টেপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাপড় স্টেপ ছিল, তিনটার মধ্যে একটা স্টেপ ছিল। মোট কথা এক তিনটা বড় বড় কাপড় বিছাই দিয়ে বা সোয়াই দিয়ে, এবার ডান দিক আগে তারপরে বাম দিক, হ্যাঁ এই মনে করেন প্রথমে একটা কাপড় দিলেন ডান, তারপরে বাম, তারপরেরটা ডান, তারপরে বাম, ঠিক এইভাবে তারপরেরটা ডানটা তারপরে বামটা হয়ে গেল, ঠিক আছে। এবার মাথার উপরে একটা বাঁধন, পায়ের নিচে একটা বাঁধন, এবং মধ্যখানে একটা বাঁধন, ব্যাস এইভাবে। তো মুস্তাহাব হলো সাদা কাপড় হওয়া এবং তিনটা কাপড় যেন হয়। তিন নম্বরের মুস্তাহাব যেটা হলো কাফনের কাপড়ে, যে একটা হিবরা যদি কাপড় হয় স্টেপ, রাসূল ডোরা কাটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হয়েছিল, এটা মুস্তাহাব, লাজিম না। সাদা কাপড় তিনটা দিবেন খালাস, মাফ মুশকিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা দেওয়া হয়েছিল, জন্য অনেকেই মুস্তাহাব মনে করেছেন। এরপরে যেটা সবারই একই নিয়ম, এবার কাফন পরার পরে তিনবার বখুর, বখুর দিয়ে তাই কি করা, বখুর চিনেন, চন্দন কাঠ জ্বালাই না, বা যে কোনো সেন্ট, তারপরে তিনবার তার উপর কি করে দেওয়া, লাগাই দেওয়া। আল্লাহ রাসূল বলছে ইজা জাম্মারতুল মাইয়্যাতা ফাজমিরুহু সালাতা, যখন তোমার মৃত্যু ব্যক্তি কি করবে, জাম্মার, জাম্মার তাজমির বলা হয় আগরবাতি আছে না, আগরবাতি করে একটা জ্বালাই দিয়ে তিনবার তার ওই কাপনের ময়ার মধ্যে লাগাই দেয় তিনবার, রাসূল এটাও একটা মুস্তাহাব। এরপরে খেয়াল রাখতে হবে যে কাফনের কাপড়ে যেন অতিরিক্ত আমরা পয়সা নষ্ট না করি, একেবারে বেশি দামের, বিরাট বড় লোক তো এখন একেবারে বিরাট মনে করেন বেশি দামের ঢাকা থেকে কাপড় নিয়ে আসতে হবে, বা আমাদের দেশে তো এখন কি হয়েছে, হাজি সাহেবরা যখন হজ করতে আসে সৌদি থেকে কাপড় কিনে যায় আগে ভাগে, নিঃসন্দেহ এটা বিধান, আগের থেকে কাপড়ের কাপড় কিনে একেবারে এখান থেকে জল জমজমের পানি দিয়ে ধুয়ে, কেন কি উদ্দেশ্য জানেন, যে জমজমের কাপড় পানি দিয়ে যদি ধুয়ে নিয়ে যাওয়া যায়, আর অনেকেই করে কি ওই এহরামের কাপড়টা রেখে দেয়, মারা গেলে এই কাপড় দিয়েই কাফন দিতে হবে, কেন তাহলে কবর আজাব হবে না, এই ধরনের আকীদা বিশ্বাস নিয়ে যদি কেউ কিনে তাহলে নিঃসন্দেহে এটা জায়েজ না, নিঃসন্দেহে জায়েজ না। যদি বরকত মনে করে যে সৌদি আরব থেকে মক্কা মদিনা থেকে কাপড় নিয়ে গেলাম তাহলে এর বরকত আছে, হ্যাঁ, অথবা জমজমের পানি দিয়ে ধুলে কবর আজাব হবে না, এই ধরনের কোন উদ্দেশ্যমূলক যদি হয়, এবং খেয়াল রাখতে হবে এখানে যখন আপনি কাপড়টা কিনবেন বাংলাদেশের চাইতে দাম বেশি পড়বে না কম পড়বে, তাহলে আপনি খামাখা পয়সা নষ্ট করলেন কেন, কিনে রাখতে পারেন কাপড়ের কাপড়, কিন্তু বেশি খরচ করবেন বা কোনো আকিদা দিয়ে করবেন তাহলে নিঃসন্দেহে সেটা জায়েজ হবে না, বিদআত হবে। এজন্যে ঠিক এইভাবে তিনটা কাপড়ের বেশি ব্যবহার করা, আর মনে হচ্ছে সাতটা কাপড় লাগাই দাও, সাধারণ মানুষ তিনটা দেয়, বড়লোক মানুষ সাতটা লাগাই দাও, হ্যাঁ এমনটা করা যাবে না, অপচয় করা যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যখন ওই কাফনের কাপড় হাজির করা হলো, নতুন তো বললো যে নতুনটা তো জীবিত যারা তারা হকদার, আরে পুরাতনটাই দিয়ে আমার তোমরা ঢেকে দাও, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে ওই ধরনের কথা আছে। তাহলে মনে রাখতে হবে যে এই কাপড়টা তাকে পরিয়ে শ্মশান মানে আমরা এখান থেকে বিদায় দিব এই দুনিয়া থেকে তাকে, কিন্তু এর মানে না যেখানে আমরা অপচয় করব, অপচয় করা নিঃসন্দেহে জায়েজ না। পুরুষ এবং নারী সমান কাপড় হবে, তিনটা হবে, একটা কাপড় জায়েজ আছে, দুইটা কাপড় জায়েজ আছে, কিন্তু মুস্তাহাব কয়টা, তিনটা, উত্তম হলো তিনটা, পুরুষ এবং নারী সমান সমান হতে হবে। তবে যেই পাঁচের কথা আছে ওইটা এবার আপনারা শুনেন, লাইলা বিনতে কায়েফ আত-তাকাফিয়া থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জাইনাবকে পাঁচটা কাপড় দিয়ে কাফন করা হয়েছিল, এই হাদিসের সনদে নূহ ইবনে হাকিম আত-তাকাফি একজন বর্ণনাকারী আছে, যেই ব্যক্তি মজহুল মানে অপরিচিত ব্যক্তি। এই জন্য আল্লামা ইবনে হাজার এবং অন্যরা এই হাদিসটাকে যাইব বলেছেন। কাজেই সহিহ হাদিসে তিনটা কাপড়ের কথা আছে, যাইফ হাদিসে পাঁচ কাপড়ের কথা আছে। কাজেই এখানে যেহেতু যাইফ হাদিস দিয়ে আমরা এটাকে মাসলা আমরা ইস্তিনবাত করতে পারি না, এই জন্য পুরুষ নারী একইভাবে কি করতে হবে, কাপড় পরাতে হবে, তিনটাই হবে। এই হাদিসটা দুর্বল, এই জন্য এটা গ্রহণযোগ্য না। কাফন পরা যখন হয়ে যাবে, এবার আমাদের কি করতে হবে, খাটে তাকে সহায় দিয়ে আমাদের নিয়ে যেতে হবে। আমার দেশে প্রচলিত আজকাল নিয়ম হয়েছে, বা এখানেও আপনার হয়তো দেখবেন মক্কা মদিনায় কাপড় বিক্রি হয়, ওই মৃত ব্যক্তিকে ঢাকার জন্য আয়াতুল কুরসি লেখা রয়েছে, বিভিন্ন সূরা লেখা আছে, আছে না? কেন কেন এই জন্য যে কবর তার আজাব কম হবে ইত্যাদি ইত্যাদি, না, এই ধরনের কোন আয়াত খচিত বা কোনো আয়াত লিখিত, এই ধরনের জানাজা যখন আপনি নিয়ে যাবেন খাট গাড়ি করে, তখন এই ধরনের কিছু করা বা এই ধরনের কাপড় দেওয়া এর কোনো দলিল নেই। সাধারণ কোন একটা চাদর দিয়ে আপনি ঢেকে নিতে পারেন। এই জন্য জানাজা নিয়ে যেতে হবে, এটা ওয়াজিব, আপনাকে কবর পর্যন্ত তাকে পৌঁছাতে হবে। এবং এখানে মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুমিন আর এক মুমিন বা এক মুসলিম আর এক মুসলিমের ছয়টা হকের মধ্যে বলছেন যে ওয়াইতিবা উল জানাইজ, কেউ মারা গেলে তার জানাজা নিয়ে যাওয়া এবং জানাজার পিছু পিছু গিয়ে তার জানাজার নামাজ পড়ে তাকে কাফন দাফন করা, এটা কি একজন মুসলমান আর একজন মুসলমানের হক? এই জন্যে যখন জানাজার আপনি যাবেন তখন দুইটা জিনিস, জানাজা সাথে যাওয়া দুই রকম হতে পারে, একটা হলো যে আপনি নিয়ে গিয়ে জানাজার নামাজ পড়ে ফিরে আসলেন, একটা আর একটা হচ্ছে জানাজার নামাজ পড়ে তাকে দাফন কি করলো ওটাকে দাফন করে দিয়ে আসলেন, দুই রকম হতে পারে, দুইটাই জায়গা আছে। তবে যদি আপনি দুইটাই করেন, তাকে নিয়ে গেলেন মসজিদ পর্যন্ত বা জানাজায় কবরস্থান পর্যন্ত, এরপরে জানাজার নামাজ পড়লেন, এরপরে তাকে দাফন করলেন, তাহলে আপনি দুই কিরাত নেকি পাবেন, দুইটা উহুদ পাহাড় সমান আপনি নেকি পাবেন। আর যদি শুধু জানাজার নামাজ পড়েন তাহলে এক কিরাত অর্থাৎ এক উহুদ পাহাড় সমান পরিমাণ আপনি নেকি পাবেন। এই জন্য চলেই যখন গেছেন তবে জায়েজ আছে, আপনি জানাজার নামাজ পড়ে ফিরে যদি চলে আসেন তাহলে আপনার জন্য জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়টাই করেছেন, তিনি জানাজার নামাজ পড়িয়ে তারপরে কাফন দাফন দিয়ে সমাধি করে ফিরেছেন, আবার অনেক সময় হয়তো জানাজার নামাজ পড়েই ফিরে চলে এসেছেন, বাকিরা বাকি কাজ সম্পাদন করেছেন, দুটাই জায়েজ রয়েছে। আপনি নেকি নিতে চাইলে দুটাই আপনি করবেন। এরপরে যে কাজটা আমাদের করতে হবে, যে জানাজার নামাজ মৃত্যু ব্যক্তিকে যখন খাটে করে নিয়ে যাবেন, যে সমস্ত কাজ ইসলামে নিষিদ্ধ এই সমস্ত কাজ করা চলবে না। তার মধ্যে একটা হলো খুব চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদা, আহাজারি করে কাঁদবেন, এটা চলবে না। দুই নম্বরে কিছু কি বলে ওটাকে আগরবাতি জ্বালায় নিয়ে সাথে সাথে করে নিয়ে যাবেন, এটাও চলবে না। আল্লাহ রাসূল বলছেন লা তুত্তাবাইল জানাজাতু বিসাউতিন ওয়ালা নার, জানাজার যখন জানাজাকে নিয়ে যাবেন মৃত্যু খাটে যখন নিয়ে যাবেন মৃত্যু ব্যক্তিকে, তখন কোন প্রকার চিল্লা চিল্লি এবং কোন প্রকার আগুন জ্বালায় নিয়ে যাবে না। তবে যদি রাত হয়, গ্রামের বাড়ি ইলেকট্রিসিটি নাই, কি করবেন, অন্ধকারে গিয়ে গর্তে পড়বেন, তখন নিয়ে যাবেন, সেটা প্রয়োজনে। কিন্তু বিনা প্রয়োজনে আপনি আগরবাতি অনেক কি করে ওই খাটের মধ্যে আগরবাতি জ্বালায় দেয়, তাই কি না? চলবে না। আগরবাতি ওই কাফনের পরেই তিনবার আপনি দিয়ে দেন, খালাস, ওইখানে শেষ, এরপরে আগরবাতি আর কবর পর্যন্ত নিয়ে যাওয়া চলবে না। এরপরে যে কাজটা আমাদের খেয়াল রাখতে হবে, যে জানাজার আগে আগে অনেকেই কোরআন তেলাওয়াত করে, দোয়া দরুদ জোরে জোরে পড়ে, এই ধরনের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জায়েজ না। বিশেষ করে যেটা ঢাক ঢোল দিয়ে, অনেক সময় আছে ঢাক ঢোল দিয়ে, মানে ওই বাঁশি বাজায় ঢাক ঢোল দেয়, যার মধ্যে ওই শোকের কি বলে একটা বাজনা আছে না, ওই বাজনা দিয়েও নিয়ে যায়, এমনও আছে মুসলমান দেশে দেখতে পাওয়া যায়। এটা নিঃসন্দেহে খ্রিস্টানদের সাদৃশ্য, এটা খ্রিস্টানরা করে থাকে, এই জন্য এটা করা নিঃসন্দেহে জায়েজ না। এই ধরনের কেউ যদি বাজনা বাজায় বা যে কোনো ধরনের দুঃখ বা কি বলে ওটাকে শোকাতুর বা এই ধরনের কোনো বাজনা বা এই ধরনের কোনো আওয়াজ বা কোনো জিকির আজকার বা দোয়া দরুজ পড়ে জানাজার না, নিঃশব্দে আপনাকে যেতে হবে, আপনার দোয়া করতে হয়। কারণ মনে রাখতে হবে এই জানাজার জানাজাকে এই মৃত্যু ব্যক্তিকে খাটে করে নিয়ে যাওয়াটা কি, এর মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তাকে নিয়ে যাও, এর মধ্যে তোমাদের আখেরাতকে স্মরণ হবে, ঠিক কিনা? যখন দেখবেন একজন চারজন মানুষ একটা খাটের মধ্যে, আমার বাবা বা মা বা আমাদেরই একজন আত্মীয় স্বজনকে শোয়াই নিয়ে যাচ্ছে, সবাই তার আগে পিছিয়ে ডানে বামে সবই যায় যাচ্ছে, সামনে দেওয়া যায় যাচ্ছে জানাজার ডানে বামে পিছনে, তবে যদি সুয়ারি কোনো যান বহনের উপরে চড়ে যায় তাহলে পিছনে থাকতে হবে, আগে চড়া আগে যাওয়া জায়েজ নাই। এইভাবে কোন প্রকার চিল্লা চিল্লি করে নেওয়া জায়েজ না। এরপরে যেটা মনে রাখতে হবে যে তাড়াতাড়ি যাওয়া, তাড়াতাড়ি মানে দৌড়ানা, নর্মাল যে আমরা হাতিয়ের চাইতে একটু দ্রুত যাওয়া। অনেকে আছে না আস্তে আস্তে চলো, না আস্তে আস্তে চলো মানে এই না, কারণ আল্লাহ রাসূল বলছেন যে আসরে ও বিল জানাজা, জানাজা যখন তোমরা নিয়ে যাবে তখন দ্রুত তোমরা চলো। খারাপই হয় তাহলে তোমাদের কাছ থেকে ওই মন্দ ব্যক্তিকে সরাই দাও তাড়াতাড়ি, কাজে একে রাখো না বরং তাড়াতাড়ি তাকে নিয়ে যাও। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের এই জানাজা নিয়ে যাওয়ার সময় না খুব দ্রুত না খুব ধীরে, মোটামুটি গতি একটু দ্রুত গতি তাকে নিয়ে যেতে হবে। আর একটা হলো যে এই জানাজার নামাজ আমাদের কাঁধে করে নিয়ে যেতে হবে, মৃত্যু ব্যক্তিকে কাঁধে করেই নিয়ে যেতে হবে। আজকাল যেটা নিয়ম হয়ে গেছে যে অনেক সময় গাড়িতে করে মৃত্যু ব্যক্তি গাড়িতে সরাই দিল, ট্রাকে আর চতুর্দিকে লোকজন হয়ে এবার চলতেছে, না এটা সুন্নত না। সুন্নত হলো পায়ে হেঁটে যাওয়া, তাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া। এই কারণেই এটাকে এই জন্যই করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মাধ্যমে তোমাদের কি হবে, আখেরাতের কথা স্মরণ হবে। তা আপনি যদি গাড়িতে করে নিয়ে যান তাহলে আখেরাতের কথা স্মরণ হবে, দ্রুত চলে যাচ্ছে। একজন মানুষকে খাটে করে নিয়ে গেলে দেখেই ভয় লাগে, মনে পড়ে আমাকে একদিন এখানে শুইতে হবে, ঠিক কিনা? আখেরাতের স্মরণে এটা সুন্নত। এই জন্য এইভাবে কি বলে ওটাকে, ওই মৃত্যু ব্যক্তিকে কোনো গাড়িতে করে নিয়ে যাওয়া বা দ্রুত জানে নিয়ে যাওয়া এটা সুন্নতের খেলাফ, বরং তাকে হেঁটে পায়ে হেঁটে করে নিয়ে যাওয়াই সুন্নত। এরপরে যেটা, মৃত্যু ব্যক্তিকে মনে করে নিয়ে যাচ্ছে, প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জানাজা যদি নিয়ে যাওয়া তো দাঁড়িয়ে যেতেন, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে বলছেন। এখন কিন্তু অনেকে আছে জানাজা কেউ নিয়ে গেলে মৃত্যু ব্যক্তিকে দাঁড়িয়ে যায় না, এটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জমা নাই তিনি দাঁড়াতেন, কোনো জানাজা দেখলে দাঁড়িয়ে যেতেন, পরবর্তীতে তিনি নিষেধ করে দিয়েছেন, পরবর্তীতে তিনি কোনো জানাজা দেখলে দাঁড়াতেন না। দ্বিতীয় যেটা, যে জানাজাকে নিয়ে গিয়ে না রাখা পর্যন্ত কেউ বসতে পারবে না। আগেও এই নিয়মটা ছিল প্রথম যুগে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত জানাজা না রাখা হতো মৃত্যু ব্যক্তিকে কবরের পাশে ততদিন পর্যন্ত কেউ বসতেও না। কিন্তু পরবর্তী যেটা শেষ যেটা ইসলামের বিধান সেটা হলো যে না, আপনি বসতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দাঁড়িয়ে যাওয়া, মৃত্যু ব্যক্তিকে না রাখা পর্যন্ত না বসা এবং মৃত্যু ব্যক্তিকে নিয়ে গেলে দাঁড়িয়ে যাওয়া, এটা ইসলামের প্রথম যুগে ছিল, যাই পরবর্তী এই হুকুমটা রহিত হয়ে গেছে। শেষবারের মতো যেটা এই পর্বের যে আলোচনা, যে ব্যক্তি ওই খাট ধরে নিয়ে যাবে, নিয়ে গেলে তাকে উজু করা কি তার জন্য মুস্তাহাব? উজু করতে হবে এমন কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা মাইয়াতান ফালিয়াগতাসিল, যে মৃত্যু ব্যক্তি গোসল দিবে সেজন্য গোসল করে, ও মান হামালাহু ফালিয়াতাওয়াদ্দা, আর যে তাকে নিয়ে যাবে বহন করে সেজন্য কি করে, উজু করে। পরে আপনি নিয়ে গেলেন, এবার জানাজার নামাজ পড়লেন, আপনি যে নিয়ে যাবেন এই জন্য কি করা, উজু করা। এই জন্যে গোসল করা মুস্তাহাব, এই জন্য যে হতে পারে তার রুচির একটা ব্যাপার হতে পারে গোসল দেওয়ার সময় মৃত্যু ব্যক্তিকে, হ্যাঁ হতে পারে যে গোসলের সময় হয়তো কোনো নোংরা জিনিস ছিটে এসে গায়ে পড়তে পারে, এমন কিছু হতে পারে। আর উজুর যে ব্যাপারটা, যে হতে পারে যে আপনার এই মৃত্যু ব্যক্তিকে নিয়ে গেলেন, রুচির একটা ব্যাপার হতে পারে, ঠিক কিনা? এই জন্যে উজু করা এটা মুস্তাহাব, উত্তম উজু করতে হবে এমন কথা না, জরুরি না। এরপরে হলো যেটা আমাদের, এবার তো আপনি নিয়ে গেলেন, এবার কি জানাজার নামাজ পড়তে হবে? জানাজার নামাজের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, বাকি আলোচনা পরবর্তীতে হবে। জানাজার নামাজ পড়া মৃত্যু ব্যক্তির উপরে ফরজে কিফায়া, অর্থাৎ কিছু মুসলিম যদি আদা করে দেয় তাহলে বাকিদের থেকে গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু কেউ যদি আদা না করে তাহলে সবাই গুনাহগার হবে। এটাকে বলা হয় ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো কেউ যদি, কোনো এক জনগোষ্ঠী বা কোনো কিছু সংখ্যক মানুষ যদি আদা করে তাহলে বাকি সবার পক্ষ থেকে আদা হয়ে যাবে, কেউ গুনাহগার হবে না। কিন্তু যদি কেউ আদা না করে তাহলে সবাই গুনাহগার হবে। তাহলে এই জানাজার নামাজ পড়া এটা হলো ফরজে কিফায়া, আমাদের মনে রাখতে হবে। তবে জানাজার নামাজ যদি কোনো নাবালিক ছেলে মারা যায়, জানাজার নামাজ পড়া ওয়াজিব না, ফরজে কিফায়া না। ঠিক এইভাবে শহীদ যদি কেউ শহীদ হয়ে মারা যায় তার উপরও জানাজার নামাজ পড়া কি ফরজে কিফায়া না। পরে আসবে যে ধরনের বাচ্চাদের উপরে জানাজার নামাজ পড়া কি মুস্তাহাব, উত্তম, পড়া যায় যাচ্ছে কিন্তু ফরজ না। তাহলে ছোট বাচ্চা যে বালিগ হয় নাই, অথবা শহীদ যদি শহীদ হয়ে শাহাদাত বরণ করে মারা যায়, এই দুই ব্যক্তির উপরে জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া না, জায়েজ পড়া। আর বাকি যে কেউ হোক তার উপরে জানাজার নামাজ পড়া কি ফরজে কিফায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা গিয়েছিলেন, আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়েননি। তাহলে বোঝা যাচ্ছে যে জরুরি না, তবে পড়া যায় গেছে। ঠিক এইভাবে শহীদের ব্যাপারটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে উহুদের যারা শহীদ হয়ে মারা গেছিলেন, শুধু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার নামাজ পড়েছিলেন, বাকি কেউ নামাজ পড়েন নাই। যদি ওয়াজিব হতো ফরজ হতো তাহলে সবারই পড়তেন, তাহলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন মানে কি পড়া যায় গেছে, ঠিক কিনা? এই জন্য ছোট বাচ্চা বালিগ হওয়ার আগে যদি মারা যায়, কেউ শাহাদাত বরণ করে, তাহলে তার জানাজার নামাজ ফরজ না, তবে জায়েজ রয়েছে। এরপরে যে সমস্ত ব্যক্তিদের জানাজার নামাজ পড়া জায়েজ, বুঝতে পারলেন, যে সমস্ত ব্যক্তিদের জানাজার নামাজ পড়া জায়েজ রয়েছে, হ্যাঁ, তার মধ্যে হলো ছোট বাচ্চা যদি মারা যায়, মনে করেন মারপেটে থেকে ভূমিষ্ঠ হলো মৃত্যু বা হওয়ার পরে মারা গেল, ছোট বাচ্চা বালিগ হয়নি, অথবা মারপেট থেকে, কিন্তু ওই বাচ্চা যে বাচ্চা চার মাস বয়স হয়েছিল, কারণ চার মাস যখন হয় তখন তার রূহ ফুকা হয়, চার মাসের আগে যদি রূহ, চার মাসের পরে মারা গেল, মরা বাচ্চা হলে বুঝতে হবে সে মারা গেছে, আর চার মাসের আগে যেহেতু তার রূহ নাই তো মরারই তো মরাই তার উপরে কি আসছে না, মরাই সাব্যস্ত হচ্ছে না। এই জন্যে কোনো বাচ্চা যদি মারপেট থেকে চার মাসের পরে যদি মরা অবস্থায় জন্মগ্রহণ করে, হ্যাঁ, বা কেউ যদি বালিগ হওয়ার আগেই মারা যায়, তাহলে এদের জানাজার নামাজ পড়া কি জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতিফুলু ওয়াফি রিওয়ায়ে আসিকতু ইউসাল্লা আলাইহি, কোনো বাচ্চা অথবা যদি পেট থেকে কোনো যেটা অ্যাবর্শন যেটা হয়ে যায় মারা যায়, তাহলে কি তার জানাজার নামাজ পড়া যাবে? ওয়ায়ুদা আলি ওয়ালিদাইহি বিল মাগফিরা ওয়ার রাহমা, এবং তার বাবা মার জন্য মাগফিরাত এবং রাহমাতের দোয়া করতে হবে। হাদিসটা আবু দাউদ নাসাঈ শরীফে বর্ণিত হয়েছে। ঠিক এইভাবে শহীদ যদি মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া কি জায়েজ রয়েছে। যেটা একটু আগে আপনাদের বললাম যে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। এরপরে যদি কোনো ব্যক্তি কোনো হাত দিয়ে মারা যায়, হাত মানে মনে করেন জেনা করেছিল, এরপরে বিবাহিত যদি পুরুষ বা নারী হয় তার তাকে সংসার করে দিতে হবে, ঠিক কিনা? এই ব্যক্তিকে মরে যাওয়ার পরে জানাজার নামাজ পড়া কি জায়েজ আছে? বা একজন মানুষ চুরি করেছিল, হাত কেটে মনে করেন একজন মানুষ একজনকে হত্যা করছে, হত্যার পরিবর্তে হত্যা কিনা কেসাস, কাস, তাহলে কেসাসের পরও তার কি জানাজার নামাজ পড়া জায়েজ আছে? বা তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুহাইনা কবিলার একজন মহিলা জেনা অবস্থায় পেটে বাচ্চা হয়েছিল, রাসূলের দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল তার ওলিকে ডেকে বললেন তাকে নিয়ে যাও, তার বাচ্চা বড় হলে খাওয়া দাওয়া করলে তারপর আমার কাছে নিয়ে আসবে। এরপরে মহিলা আসলো, পুরো ঘটনা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে তাকে রজম করে দাও। তাকে নিয়ে যাওয়া হলো, তাকে কাপড় ভালো করে বেঁধে দিয়ে তারপরে তাকে রজম করে মারা হলো। মরে শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওই মহিলার জানাজার নামাজ পড়াতে দাঁড়ালেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে রাসূলকে টেনে ধরলেন, বললেন তুসাল্লি আলাইহা ইয়া নবী আল্লাহ ওয়াকাদ জানাত, আর একজন বিবেচারী মহিলা আপনি জানাজার নামাজ পড়াবেন? ফাকালা লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মদিনা লা ওয়াসিআতহুম ওয়া হাল ওয়াজাদাত তাওবাতান আফযাল মিন ওয়া হাল ওয়াজাদতা তাওবাতান আফযাল মিন আন জাদাত বি নাফসিহা লিল্লাহি তাআলা। উমর, এই মহিলার তোবা আল্লাহর কাছে এতই গ্রহণীয় হয়েছে যে তোবাকে যদি ভাগ করে দেওয়া যেত মদিনার 70টা বাড়িতে, তাহলে বা 70টা ব্যক্তিকে তাদের জন্য কি যথেষ্ট হয়ে যেত, এতই তোবা আল্লাহর কাছে তার গ্রহণ হয়েছে। আর তুমি কি জানো এর চেয়েতে কোন উত্তম তোবা হতে পারে যে নিজে আল্লাহর জন্য একেবারে নিজে এসে আল্লাহর স্বীকার করে নিজে নিজের জীবন দিতে প্রস্তুত, এর চেয়েতে উত্তম তোবাকারী কে হতে পারে? তাহলে এ ধরনের যদি কোনো হাত বা কোনো কেসাস বা কোনো ইসলামের কোন ইয়েতে যদি তাকে সে মারা যায় এবং তার জানাজার নামাজ পড়া কি জায়েজ রয়েছে। ঠিক এইভাবে যদি কোনো ফাসেক ফাজের মারা যায়, হ্যাঁ, তাওহীদ বিশ্বাস করত কিন্তু পাপ করত, ওয়াজিব তরক করত, এই ধরনের ব্যক্তির উপরে কি জানাজার নামাজ পড়া জায়েজ রয়েছে। তবে যারা ইমাম তিনি নামাজ পড়াবেন না, মানুষকে বুঝাবের জন্য যে এই ধরনের লোকে আসলে জানাজার হাকদার না, তবে তবে এই ব্যক্তি কি যদি এই ধরনের মারা যায় তাহলে তিনি ইমাম তিনি নামাজ পড়াবেন, সাধারণ মানুষ দিয়ে কি জানাজার নামাজ পড়াবে। ঠিক এইভাবে যদি কেউ আত্মহত্যা করে মারা যায়, আত্মহত্যা করে মরে না, তাহলে ইমাম নামাজ পড়াবেন না, সাধারণ মানুষ দিয়ে নামাজ পড়া কি জায়েজ রয়েছে। ঠিক এইভাবে যদি কোনো ব্যক্তির ই থাকে, ঋণ থাকে, ঋণ অবস্থায় মারা গেছে, এখন ঋণ আদা করে নাই, বাধা করার মতো কিছু নেই, তাহলে যিনি ইমাম তিনি নামাজ পড়াবেন না, তবে জায়েজ রয়েছে সাধারণ মানুষ কি করবেন, তার জানাজার নামাজ পড়বেন। ঠিক এইভাবে এ সমস্ত লোকদের জানাজার নামাজ পড়া কি জায়েজ আছে। এবার একটা মাসালা আমরা আছি, যদি কোনো ব্যক্তির জানাজার নামাজ না পড়িয়ে তাকে দাফন করে দেওয়া হয়, অথবা কিছু অল্প সংখ্যক মানুষ দিয়ে তার জানাজা পড়েই মাটি দিয়ে দিয়েছে, তাহলে কি করা যাবে? তাহলে ওই ব্যক্তির আবারও জানাজা পড়া জায়েজ রয়েছে। একজন লোকের দাফন হয়ে গেছে, ঠিক আছে, দাফন হওয়ার পরে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ে জানলেন যে কি জানাজার নামাজ হয় নাই, তাহলে ওই ব্যক্তির কবরের পাশে গিয়ে জানাজার যেভাবে নামাজ পড়াতে ওইভাবে নামাজ পড়াবে। অথবা কিছু সংখ্যক লোক নামাজ পড়েছে, অধিকাংশ সংখ্যক বিশেষ করে ইমাম যিনি তিনি জানেন না, রাষ্ট্রপতি যিনি তিনি জানেন না, যিনি প্রধান তিনি জানেন না, তাহলে তিনি এবং বাকি যারা গিয়ে আবার জানাজার নামাজ পড়া কি জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের খিদমত করতে একজন মহিলা এইভাবে মারা গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে গিয়ে সেই মহিলার কবরের পাশে গিয়ে তিনি জানাজার নামাজ পড়েছিলেন। যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার সেইখানে যদি জানাজার নামাজ না হয়, তাহলে গায়েবী জানাজা পড়া জায়েজ রয়েছে। ভালো করে বুঝুন, গায়েবী জানাজা পড়া জায়েজ কিনা, এখানে তিনটা মত। একটা মত হলো সর্ব অবস্থায় যেই কেউ মারা যাক গায়েবী জানাজা পড়া জায়েজ রয়েছে, আর একটা মত হলো না, জায়েজ নাই, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আর একটা মত হলো যে না, যদি মারা যায় এবং তার জানাজার নামাজ পড়াবের মতো কেউ না থাকে বা জানাজার নামাজ হয় নাই, তাহলে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়া যায়, কারণ এটা ফরজে কিফায়া। কেউ যদি পড়ে নাই তাহলে আর কাউরি পড়ার আর প্রয়োজন নেই। আর যদি জানাজার নামাজ, তাহলে জানাজার নামাজ যদি তার পড়া হয় তাহলে আর পড়ার দরকার নেই, আর যদি পড়া না হয় তাহলে পড়তে হবে। নাজ্জাশি হাবশা বা আবিসিনিয়ার বাদশা, মুসলমানরা যখন হিজরত করে মক্কা থেকে ওইখানে গিয়েছিলেন, তারা তিনি আশ্রয় দিয়েছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করে তিনি ইসলামকে গোপন রেখেছিলেন। তিনি যখন মারা গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে এই খবর পাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন যে, বা যে কোনো ভাবে খবর পাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন যে তোমাদের ভাই নাজ্জাশি মারা গেছে, চলো তার জানাজার নামাজ পড়ি। আল্লাহ রাসূল কি করলেন, গিয়ে সাহাবাদেরকে নিয়ে জানাজার নামাজ পড়লেন। এটাই কিন্তু দলিল সবারই, আল্লাহ রাসূল পরবর্তী তার কাউরি গায়েবি জানাজার নামাজ আর পড়ার নাই তার জিন্দগিতে। হযরত আবু বকর ইন্তেকাল করেছেন, হযরত উমার ইন্তেকাল করেছেন, সারা সব জায়গায় তখন গভর্নররা আছে, তারা তো গায়েবি নামাজ জানাজা পড়তে পারতেন না, গায়েবি জানাজা হয়নি। পরবর্তীতে এই ধরনের কোনো গায়েবি জানাজা কাউরি পড়া হয় নাই, শুধু একজন ব্যক্তি বাদশা নাজ্জাশি। তাহলে বোঝা যাচ্ছে এই জন্যে যে সেটা কুফুরি দেশ ছিল, সেখানে জানাজার নামাজ পড়ার কেউ ছিল না, আর এই জন্য আল্লাহ রসুল পড়িয়েছিলেন। এখন কেউ বলছেন যে আল্লাহ রসুলের সঙ্গে খাস, আর কেউ পড়াতে পারবে না, কিন্তু মনে রাখতে হবে জানাজার নামাজ এটা ফরজে কিফায়া। এই জন্য আমরা বলবো এখানে সঠিক মত হলো ওইটা, যদি জানাজার নামাজ না পড়া হয় তাহলে পড়া গায়েবি জানাজা পড়া যায়, আর যদি জানাজার নামাজ হয়ে যায়, যেমন আমাদের দেশে আমার বাবা মারা গেলেন, বাবার নানি বা চাচা বা খালু যে কেউ, খবর আসলো এখন আর জানাজার পড়ার দরকার নেই, কারণ আমাদের এমন একটা দেশ যেখানে জানাজার নামাজ হয় আল্লাহ করে, ঠিক কিনা? কিন্তু মনে করেন এমন এক জায়গায় গিয়েছিলেন সফরে বা যেই কোনো কাজে বা কারণে ওখানে মারা গিয়েছে, ওখানে কাফন দাফন করা দেওয়া হয়েছে কিন্তু জানাজার নামাজ হয় নাই, তাহলে আমাদের জানাজার নামাজ গায়েবি পড়তে হবে। বুঝে আসছে আপনাদের? তাহলে গায়েবি জানাজার হুকুমটা হলো এই, যদি জানাজার নামাজ না পড়া হয় তাহলে পড়া জায়েজ, আর যদি জানাজার নামাজ পড়া হয়ে যায় তাহলে জায়েজ না। কেউ কেউ বলেছেন যদি এমন ব্যক্তি মারা যায় যে ব্যক্তি ইসলামের জন্য অনেক কিছু করেছেন, বড় আলেম, এমন একজন বাদশাহ বা রাষ্ট্রপতি যিনি ইসলামের জন্য অনেক খিদমত করেছেন, মুসলমানদের সহযোগিতা করেছেন, কারণ নাজ্জাশি এইভাবে করেছিলেন, তাহলে বড় আলেম ওলামা, দুনিয়ার বিখ্যাত না, বড় বিরাট রাজনীতিবিদ না, বরং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি তিনি দিনের বড় কি হিতাকাঙ্ক্ষী ছিলেন, দিনের বড় সহযোগী ছিলেন, বড় আলেম ছিলেন, তাহলে এই ধরনের ব্যক্তিরও কি গায়েবি জানাজা পড়া জায়েজ আছে, কেউ কেউ বলেছেন। এরপরে যেটা, যে কোনো কাফের ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়া জায়েজ না। অমুসলিম যদি কেউ মারা যায় তাহলে তার জানাজার নামাজ পড়া চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ পড়েছিলেন। হযরত উমার পিছন থেকে টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ কেন তার জানাজার নামাজ পড়াবেন, সে একজন মুনাফিক কাফের, আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালা ইয়াগফির আল্লাহু লাহুম। কাফির মুনাফিকদের জন্য নবী তুমি ক্ষমা চাও অথবা না চাও, যদি 70 বার ক্ষমা চাও তো আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না। তো আল্লাহ রাসূল বললেন যদি আমি জানতাম যে 70 বারের অধিক যদি ক্ষমা চেয়ে আল্লাহ ক্ষমা করবেন তো আমি ক্ষমা চাইব। জানাজার নামাজ পড়া হয়ে গেল, এরপর আয়াত নাজিল হয়ে গেল ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদান, হে আল্লাহ রাসূল খবরদার যারা কুফরি অবস্থায় মারা যাবে তাদের জানাজার নামাজ খবরদার আপনি পড়তে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূলের চাচা যখন মারা গিয়েছিলেন আবু তালেব, আল্লাহ রাসূল তার জানাজার নামাজ পড়েন নাই, কারণ কেউ কাফের যদি মারা যায় তাহলে তার জন্য জানাজার নামাজ পড়া চলবে না, এই জন্য এবং তাদের জন্য দোয়া করা যাবে না। পরে আমাদের আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা তখন জিয়ারতের বর্ণনা আসবে যে আল্লাহ রাসূল তার মা কবর জিয়ারত মার জন্য আল্লাহর কাছে ক্ষমা করার জন্য অনুমতি চেয়েছিলেন, আল্লাহ অনুমতি দেন নাই, কিন্তু কবর জিয়ারতের অনুমতি চেয়েছিলেন এবং তিনি কবর জিয়ারতের অনুমতি আল্লাহ দান করেছিলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে কবর জিয়ারতের জন্য গিয়েছিলেন কিন্তু মার জন্য দোয়া করতে পারেন না, কারণ তার কুফরি অবস্থায় মারা গেছেন। পরে আসবে আল্লাহ রাসূলের বাবা এবং মা উভয় জনই কুফরি অবস্থায় মারা গিয়েছে, তারা জান্নাতবাসী হবেন না এবং তাদের জন্য দোয়া করা চলবে না। যারা বলে যে রাসূলের নবুয়ত প্রাপ্তির পরে তাদেরকে জিন্দা করে রাসূলের প্রতি ঈমান এনে তারপরে মারা গেছে, এটা গাঁজাখুরি গল্প, এর কোনো দলিল নেই, বরং সহিহ দলিল আছে যে তাদের দুইজনই কুফরি অবস্থায় মারা গিয়েছে। পরে ইনশাআল্লাহ আসবে তার বর্ণনা। জানাজার নামাজে জামাত করা ওয়াজিব, জানাজার নামাজে জামাত করে পড়াই ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা একা কিভাবে হয়েছিল, কোনো জামাত হয় নাই, কারণ তখন কে খালিফা, ইমাম কে হবেন সে নির্বাচনই হয় নাই, নির্বাচন ছাড়া কে কে ইমামতের দায়িত্ব গ্রহণ করবেন, ইমাম লাগবে না আগে, ইমামই তো নির্বাচন হয় নাই। এই জন্য 8 জন 10 জন একাকে এসে সবাই এভাবে নামাজ পড়েছে, মহিলারাও এসে জানাজার নামাজ পড়েছেন। এই জন্য জানাজার নামাজে জামাত করা ওয়াজিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসময় তিনি জামাত করেই পড়িয়েছেন। এই জন্য একাকে নামাজ পড়া, যদি কেউ একাকে করে জামাত না করে নামাজ পড়াই দেয় নামাজ হয়ে যাবে, কিন্তু জামাত ছাড়ার কারণে গুনাহগার হবে। এরপরে জামাত হওয়ার জন্য কমপক্ষে 3 জন হতে হবে, কয়জন? 3 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু তালহার ছেলে উমাইর ইবনে আবি তালহার নামাজ যে জানাজা যখন শুরু করলেন, তা আল্লাহর রাসূল সামনের লাইনে দাঁড়ালেন, আবু তালহা মানে মৃত্যু ওই সন্তানের বাবা তালহাকে তারপরে দাঁড় করালেন, এবং তারপরে দাঁড় করালেন কাকে, উম্মে সুলাইম, ওই বাচ্চার মাকে। তাহলে রাসূল, তারপর আবু তালহা, তারপর উম্মে সুলাইম, 3টা লাইন করেছেন। এই জন্যে কমপক্ষে 3 জন যদি হয় তাহলে জানাজার নামাজের জামাত হয়ে যাবে, আর যত বেশি হবে ততই মৃত্যু ব্যক্তির জন্য ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন মাইয়িতিন তুসাল্লি আলাইহি উম্মাতুন মিনাল মুসলিমিন ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লা ইল্লা শুফিউ ফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মুসলিম যদি মারা যায় এবং যদি তার 100 জন ব্যক্তি তার জানাজায় হাজির হয় তাহলে তারা সুপারিশ করলে আল্লাহ তার সুপারিশ কি করবেন, তাদের সুপারিশ গ্রহণ করবেন। এই জন্য যত লোকের সংখ্যা বেশি হবে ততই কি হবে, আল্লাহ অন্য এক হাদিসে বলছেন মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাযাতিহি 40 রাজুলান লা ইশরিকুনা বিল্লাহি শাইয়্যা ইল্লা শাফাহুমুল্লাহু ফি। যদি কোনো ব্যক্তি মারা যায়, 40 জন মুসলিম ব্যক্তি যদি তার যারা জীবনে কোনোদিন শিরক করেন আল্লাহর সঙ্গে, তার যদি জানাজার নামাজে হাজির হয় আর তার জন্য সুপারিশ করে আল্লাহ তার সুপারিশ কি করবেন, গ্রহণ করবেন। জামাতে যখন দাঁড়াবে ইমামের পিছনে 3টা লাইন হওয়া কি মুস্তাহাব, 3টা লাইন হওয়া মুস্তাহাব, ঠিক আছে? হযরত আবু উমামা বলছেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজা ওয়া মা হু সাবাতু নাফার, আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়লেন কয়জন, 7 জন মানুষ। ফাজালা সালাসাতান সফফান, 3 জন দিয়ে রাসূলের পিছে একটা লাইন করলেন, ওয়াসনাইনে সফফান, আর 2 জন দিয়ে আরেকটা লাইন করলেন, ওয়াসনাইনে সফফান, আর 2 জন দিয়ে আরো একটা লাইন করলেন। তাহলে রাসূল, ইমাম পিছনে 3 জন, তারপরের লাইনে 2 জন, তারপরের লাইনে 2 জন, 2 2 4 8 3 7, তাহলে এই 3 লাইন হওয়া কি মুস্তাহাব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা আমাদের দেশে মনে হয় করা হয় কিনা, করা হয় ইনশাআল্লাহ। জানাজার নামাজের সময় কেবলামুখী হতে হবে, যদি কম সংখ্যক মানুষ হয় তবুও 3 লাইন করতে হবে। আল্লাহ রাসূল আবু তালহাকে পরের লাইনে দিলেন, তারপরে উম্মে সুলাইমকে, যদিও মহিলার ব্যাপার ছিল কিন্তু 3 লাইন করাটা কি, এটা মুস্তাহাব। জানাজার নামাজ পড়াবেন কে, যদি ওয়ালি হন, রাষ্ট্রপতি যদি হন তিনি হলেন হাকদার, অথবা তার যদি কেউ প্রতিনিধি হয়, তাও যদি না হয় তাহলে যিনি ওয়ালি, মৃত্যু ব্যক্তির বাবা, বাবা না থাকলে চাচা বা ভাই, যারা ওয়ালি তারাই জানাজার নামাজ পড়াবেন, এটাই হলো উত্তম। তো মনে রাখতে হবে যদি তিনি জানাজার নামাজ পড়তে পড়াতে ভালো না জানেন তাহলে যিনি ভালো জানেন তাকে দিয়েই পড়াতে হবে। যদি কেউ আপনার ইমাম না থাকে, রাষ্ট্রপতি না থাকেন এবং তার প্রতিনিধিও না থাকেন, তাহলে যিনি ভালো কোরআন পড়তে পারেন অথবা তার ইমামের যেটা শর্ত সেই শর্তে নামাজ পড়াবে। এমন যদি হয় একজন ছোট বাচ্চা ভালো পড়তে জানে জানাজার নামাজ, বড়রা জানে না, কি করবেন? বুড়া একজনের ঠেলে দিবেন ভালো করে পড়তে পারে না? না, ছোট বাচ্চাও যদি হয় সে যদি কোরআন ভালো পড়তে পারে তাকেই দিয়ে কি করেন, সে যদি সুন্দর করে নামাজ পড়াতে পারে, সুন্নত ভালো জানে তাকেই দিয়ে নামাজ পড়াবেন, জায়েজ আছে। এর আগে আপনাদের নামাজের অধ্যায়ে বলছিলাম যে যদি ছোট বাচ্চাও হয় তারও ইমামতি জায়েজ রয়েছে। হযরত আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কওমের তিনি ইমামতি করতেন, ছোট বাচ্চা, কারণ তিনি সবচেয়ে কোরআন ভালো পড়া জানতেন। এরপরে জানাজার নামাজে যদি একাধিক জানাজা হয় এবং পুরুষ নারী যদি হয় তাহলে এক জানাজা দিয়ে পার করা যায় আছে। আপনারা দেখেছেন হয়তো মক্কাতে বা মদিনায় একাধিক জানাজা একই সঙ্গে পড়া হয়। পুরুষদেরকে আগে রাখবে ইমামের দিকে এবং কেবলার দিকে মহিলাদেরকে রাখবে, একই সঙ্গে আটটা দশটা যাই হোক সবগুলিকে সাজ লাইন করে কি করবে, এবার ইমাম জানাজার নামাজ পড়াবেন, একই সঙ্গে সম্পূর্ণ একাধিক মৃত্যু ব্যক্তির জানাজা এক জানাজায় কি জায়েজ রয়েছে। জানাজার নামাজ বাইরে পড়াই এটাই হলো কি নিয়ম, প্রয়োজনে যদি মসজিদে নামাজের জানাজা পড়াই জায়েজ রয়েছে, মসজিদে জানাজার নামাজ পড়াই জায়েজ রয়েছে। এরপরে জানাজার নামাজ কিভাবে আমরা পড়ব, ঠিক কিনা? জানাজার নামাজ যখন আমরা পড়ব, মহিলা যদি হয় তাহলে মধ্যখানে দাঁড়াবে আর পুরুষ যদি হয় মাথার দিকে দাঁড়াবে, কেবলামুখী করে কেবলার দিকে রাখতে হবে মৃত্যু ব্যক্তিকে। এবার পুরুষ যদি হয় তাহলে মাথার দিকে দাঁড়াবে ইমাম, আর মহিলা যদি হয় তাহলে মধ্যখানে কোমর বরাবর দাঁড়াবে। এবার দাঁড়ার পরে জানাজার নামাজ পড়বে। জানাজার নিয়মের জানাজার নামাজের নিয়ম হলো যে চার তাকবীরে জানাজার নামাজ পড়তে হবে। নিয়তের কথা এর আগে আপনাদের বলেছি যে নিয়ত পড়ার কোনোই প্রয়োজন নেই, পুরুষ না নারী বাকি এই ধরনের হাজি আর হাজা বলার কোন সিস্টেম হাদিস কোরআনে নেই। আপনি দাঁড়িয়েছেন নিয়ত, পুরুষ না কার নামাজ পড়ছেন আপনি জানেন না, ওই জন্য দেখবেন হারামে মাক্কি মক্কা বা মদিনায় যখন জানাজার কথা বলে তখন বলে দেয় পুরুষ না নারী না ছেলে বলে দেয়। তো আপনি বললেই আপনি জেনে ফেললেন যে বাচ্চার নামাজ পড়তেছেন, না মহিলার না পুরুষের, এই জন্য হাজি আর হাজা বলার আদৌ কোন সিস্টেম কোরআন হাদিস দ্বারা সম্মত না, নিঃসন্দেহে এগুলি বিদআত। এই জন্য আপনাকে এই ধরনের আপনি নিয়ত করতে হবে কিন্তু আপনি মুখ দিয়ে পড়বেন এই ধরনের কোন নিয়ম হাদিস কোরআনে প্রমাণিত নেই। তাহলে এবার প্রথম তাকবীর দেওয়ার পরে, প্রথম তাকবীর দেওয়ার পরে আপনাকে সূরা ফাতিহা এবং এর সঙ্গে একটা সূরা মিলাতে হবে। প্রথম তাকবীর দেওয়ার পরে সূরা ফাতিহা এবং একটা সূরা পড়তে হবে। কোন কোন মাযহাবে সূরা ফাতিহা পড়ার নিয়ম নাই, এবং পড়েও যদি তাহলে সূরা ফাতিহার নিয়তে পড়বে না বরং দোয়ার নিয়তে পড়বে, এগুলো হাদিস পরিপন্থী মাসালা। বরং নিয়ম হলো এবং ছানা পড়ার কোনো নিয়ম নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে ছানা পড়েন নাই, নামাজের উপরে কিয়াস করা চলবে না, কারণ এটা সুন্নত, যেভাবে রাসূল পড়েছেন আপনাকে ওইভাবে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রায়তুল মুসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি ওইভাবে পড়ো। জানাজা একটা নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন আপনাকে ওইভাবে পড়তে হবে। আপনাকে আল্লাহু আকবার তাকবীর পড়ার পরে সূরা ফাতিহা এবং এর সঙ্গে একটা সূরা পাঠ করতে হবে। এরপরে দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলার পরে আপনি দুরুদ পাঠ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং দুরুদ ইব্রাহিম পাঠ করে কি উত্তম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তাহলে প্রথম তাকবীরে আপনারা জানলেন সূরা ফাতিহা এবং দ্বিতীয় তাকবীরে রাসূলের প্রতি দুরুদ পাঠ করবেন। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে, তৃতীয় তাকবীর দেওয়ার পরে এবার মৃত্যু ব্যক্তির জন্য যে সমস্ত দোয়া হাদিসে এসেছে সেগুলি পড়া কি উত্তম, ইয়াছাড়াও আপনি অন্য দোয়া পড়তে পারেন। হাদিসে যে দোয়াগুলি এসেছে আল্লাহুম্মা ফিল হাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া আনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফা আহইহি আলা ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলা ঈমান। এই যে দোয়াটা রয়েছে অর্থাৎ আল্লাহুম্মা এর সঙ্গে আল্লাহুম্মা ফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আনহু আকরিম নুজুলাহু ওয়া সমুদ করাহু, এই যে জানাজার দোয়া রয়েছে এই দোয়াগুলি পড়তে হবে। এই দোয়ার পরে চতুর্থ তাকবীর দেওয়ার পরে এরপরও আপনি দোয়া পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়েছেন, না পড়ে সরাসরি আপনি সালাম ফেরাতে পারেন অথবা দোয়া পড়েও সালাম ফেরাতে পারেন। প্রত্যেকটা তাকবীরের সময় হাত উঠাতে হবে কিনা এর কোন রাসূল থেকে প্রমাণ নেই, তবে কোন কোন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর পাওয়া যায় যে তারা প্রত্যেকটা তাকবীরে হাত উঠাতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার উঠাতেন। এই জন্য আমরা বলবো জায়েজ, তবে আসল কি না উঠাই উত্তম। রাসূল সাল্লাম তকবীরে হাত উঠিয়েছেন এর কোন দলিল স্পষ্ট জানা যায় না। সাহাবারা যেহেতু করেছেন তা কাজেই এটা জায়েজ বলতে পারে আমরা, কিন্তু উত্তম না উঠাই। কাজে কেউ যদি উঠান আলহামদুলিল্লাহ, না উঠান ঝগড়া ফসাদ নেই। প্রত্যেকটা তাকবীরের সময় হাত ওঠার কথা গেল, এরপরে যেটা হলো, তবে তাকবীরের তাহরিমার সময় হাত উঠাতে হবে। তাকবীর প্রথম যে তাকবীর, প্রথম এখানে তাকবীরের তাহরিমা না, প্রথম তাকবীর আর কি, প্রথম তাকবীরের সময় হাত ওঠা উঠাতে হবে। বাকি তাকবীর গুলিতে জায়েজ আছে, না উঠাও না উঠাই কি উত্তম। এরপরে আর হাত বাঁধার ব্যাপার তো আপনাদের আগে নামাজের শিখে নিয়েছেন, বুকের মধ্যে হাত বাঁধতে হবে, আপনাকে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই হলো নিয়ম। এরপরে তাকবীর সানি, এখানে একটা জিনিস আশ্চর্য বিষয় আমরা আসি, যখন চতুর্থ তাকবীর হয়ে গেলে এবার আপনি সালাম ফেরাবেন, দুই দিকে দুইটা সালাম ফেরাবেন, দুই দিকে দুইটা সালাম ফেরাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই দিকে সালাম ফিরিয়েছেন, তবে এক সালামেরও জায়েজ রয়েছে। কেউ যদি এক সালাম শুধু ডান দিকে ফেরে এটাও জায়েজ রয়েছে, তাহলে বোঝা গেল দুইটাই জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে বামে ফিরিয়েছেন এবং একদিকে ডান দিকে শুধু সালাম ফিরেছেন, এটাও হাদিসে আছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা আলা জানাজা ফাকাব্বার আলাইহি আরবান ওয়া সাল্লামা তাসলিমাতান ওয়াহিদা, আল্লাহ রাসূল জানাজার নামাজ তার তাকবীরে পড়ে একটা কি সালাম ফিরিয়েছেন। ইমাম দারাকুতনি এবং বাইহাকি হাদিসটা বর্ণনা করেছেন। আবার দুই সালামের যেটা হাদিস, আন ইবনে মাসউদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লিমু তাসলিমাতাইনি ফিস সালাহ, আল্লাহ রাসূল নামাজে দুইটা সালাম ফিরাতেন এবং বলছেন যে জানাজার নামাজে যেটা সালাম মিসলু তাসলিমে ফিস সালাহ, নামাজের মতো সালাম ফিরতেন। কোথায়? জানাজার নামাজে। নামাজে কয়টা? দুইটা। তবে আপনাদের বলেছিলাম যে নামাজেও এক সালামের নিয়ম আছে, বলছিলাম কি না? এই দুই সালাম হয়ে গেল, দুই সালামের পরে সালামটা এমন ভাবে ফিরবে যাতে করে জোরে না, যাতে করে শুনতে পাই, যদি ইমাম হয় তো জোরে বলবে যাতে করে পিছনটা শুনতে পাই, আর মুক্তাদিরা আসতেই সালাম ফিরাবে, জোরে ফেরার দরকার নেই। এরপরে বাস আজকের মতো এখানে থাক। এরপরে জানাজার নামাজ হয়ে গেল, এবার আপনি সমাধি করবেন কিভাবে, এ নিয়ে ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আলোচনা হবে, ঠিক আছে? যদি আপনাদের কারোর প্রশ্ন থাকে করতে পারেন। জি, আজকে আলোচনার মধ্যে যদি প্রশ্ন থাকে তাহলে, বা অন্য কোনো প্রশ্ন থাকে আলোচনা আপনারা প্রশ্ন করতে পারেন। জি জি, আমরা জানাজার নামাজে দোয়া করেছি, এবার কাফন মানে তাফন হয়ে যাক, তারপরে ইনশাআল্লাহ মাসলা আসবে আপনার। আমরা কারণ কবর দেওয়ার পরে আবার দোয়া করি, এই দোয়া জায়েজ কিনা বা কিভাবে করবেন, না জানাজার নামাজটাই হচ্ছে দোয়া, জানাজার নামাজটাই হচ্ছে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজ নামাজের পরে মাটি দেওয়ার আগে কোনো দোয়া করেছেন বলে কোনো দলিল নেই, তবে মাটি দেওয়া হয়ে গেলে তারপরে দোয়ার নিয়ম আছে এবং সেটা দোয়া একাকী হবে। যৌথভাবে যেটা আমরা করি কবরকে ঘিরে বা সমস্ত কবরস্থানকে ঘিরে যে আমরা দোয়া করি, এই ধরনের নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নেই। জি, মহিলারা জানাজাতে অংশগ্রহণ করতে পারবে, মহিলারা কবর জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবে, অসুবিধা নেই মহিলারা। যদি এমন হয় যে পুরুষ নাই, কোনো পুরুষ নাই, মহিলারা এই গোসল টোসল দিয়ে এবার তাকে দাফন কাফন করবে, হ্যাঁ এমনও হতে পারে, তারা জানাজার নামাজ পড়ে দিবে, অসুবিধা কি? তবে সামনে বাড়বে না, মহিলারা যখন ইমামতি করবে লাইনে দাঁড়িয়েই কি করতে হবে, তাকে ইমামতি করতে হবে নামাজের মতোই। জি, কারণ এটা ফরজে কি পায়, যদি কেউ না থাকে, হ্যাঁ ওই অবস্থায় কাফনের এবং গোসলের প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করতে হবে, এর নিয়ম হলো ডান। আজ কাপড় আপনি তিনটা বিছাইছেন, ঠিক আছে, বিছার পরে এখন আপনি যখন ওর বাঁধবেন তখন ডানটা আগে নিতে হবে, তারপরে বামটা, এলে মুস্তাহাব, এগুলি সুন্নত। কেউ যদি ভুল করে বা বামটা আগে করে দেয়, এই জন্য মনে রাখতে, ওই জন্য আপনার বলছিলাম যে যে সুন্নত সম্পর্কে অভিহিত তাকেই দিয়ে কাজ করাতে হবে, তিনি হকদার বেশি। জি, আর কারোর প্রশ্ন আছে? না, মাইক দিয়ে মৃত্যু ব্যক্তির খবর দেওয়া জায়েজ না, এটা জাহিলিয়াতের সঙ্গে সাদৃশ্য। জাহিলিয়াতের যুগে এই ধরনের বাজারে রাস্তায় ঘাটে চিল্লিয়ে চিল্লিয়ে খবর দেওয়া, তোমুক মারা গেছে তোমরা আসো, এই জন্যে যেটা নিয়া হা আর নাই আল্লাহ জাহিলি, জাহিলিয়াতের যুগে যে ধরনের খবর দেওয়া হতো এইভাবে দেওয়া যাবে না। স্বাভাবিকভাবে একজন মানুষ মারা গেলে যেখানেই থাক আত্মীয় স্বজন বিশেষ করে গ্রামে যদি হয়, গ্রামে যদি হয় তো পাঁচ মিনিট লাগে না গ্রামে, ছোট থেকে একজন মারা গেছে, একজন দেখা গেল যাচ্ছে এর মুখ মারা গেল, আরেকজন আসতেছে, এভাবে হয়তো লোক পাঠিয়ে বা যে কোনো ভাবে এ ধরনের চিল্লিয়ে, কারণ এটা হলো চিল্লিয়ে চিল্লিয়ে খবর দেওয়া, মাইকিং করা, একটি বিশেষ সংবাদ। হ্যাঁ, এ ধরনের নিয়ম, অথবা মসজিদের মাইকে মাইকে গিয়ে অমুক মারা গেছে, অমুকের অমুক আসবেন, এ ধরনের মাইকিং করে মৃত্যু সংবাদ দেওয়া যায় না। হ্যাঁ, লোক পাঠাতে পারে, বাসায় খবর দেন, টেলিফোনে বলেন, যেভাবে, কারণ মনে রাখতে হবে যে মৃত্যু ব্যক্তিকে তাড়াতাড়ি নিতে হবে। এই খবরকে কেন্দ্র করে একদিন দুজন খবর দিচ্ছে, প্রিপারিং হচ্ছে, অনেক সময় দেখা যায় মারা গেছে, ছেলে হয়তো আছে লন্ডনে, আসবে তিন দিন পরে, না তাড়াতাড়ি তার কাজ শেষ করেন, ছেলে আসতে হবে এমন কথা না। এবং মনে রাখতে হবে কালকে 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 একজন বলতেছিলেন যে, এক ভাই বলতেছিলেন যে আমার মা যদি মারা যায় তো আমি কাউরে খবর তো দিতে পারবো না, কারণ দেখার যদি তোমার শখ থাকে তো যখন অসুস্থ তখন আস নাই কেন, মরে যাওয়ার পর তোমার দেখার এত ফের মায়া লাগলো, আরে মায়াটা তো জিন্দা অবস্থায় তখন আসলে দোয়া করতে দেখতে সেও খুশি হতো এবং তোমার একটা শূন্যতা হতো, মরে যাওয়ার পরে এখন আমার এই দু চার দৃষ্টিকে আত্মীয় সবাইকে খবর দিতে হবে তা না, নিজেরা যারা আসবে আসবে, না হবে নিয়ম তো হলো মারা গেছে গ্রামে যারা পাশে আছে তাদের উপরে ফরজে কিফায়া, না দূরে আছে ওদেরকে ডেকে নিয়ে আসতে হবে এমন তো জরুরি না। তারপরে এরপরে একটা কথা হয়তো এখানে আমরা আলোচনা করে নিতে পারি, আলোচনাটা যে কাফন যখন পরা হয়ে গেলে এরপরে কাফন খোলা চলবে না, ওটা আমি পরবর্তী আলোচনা করতে চাচ্ছিলাম, এখানে হয়তো আলোচনা করতে পারি। ওই যে আসবে কাপড় খুলো আর তাকে দেখাও না, গোসল করে কাফন পরা হয়ে গেছে এরপরে আর কাফন খোলা চলবে না যেই কেউ আসো, কারণ অনেক সময় এই কাফন পরার পরে বা আগে বিকৃতি ঘটে যায় চেহারা দেখে, অনেকে ভয় পায়, অনেকে খারাপ ধারণা করে যে লোকটা মনে হয় পাপি, এই জন্য এটা হয়েছে বা মুক্তা হয়েছে। এই জন্য এর আগে আপনি আজ করলাম যে কোনো যদি খারাপ কিছু দেখেন যে গোসল দিবেন বলা চলবে না, তাহলে সে নাকি পাবে। এই জন্যে ওই অনেক সময় দেখা যায় বিশেষ করে মহিলারা মারা গেছে, পুরুষ নারী আসতেছে খুলতেছে সবাই দেখতেছে, যারা গায়ের মাহারাম তাদের জন্য দেখা যায় না, না যারা মাহারাম তারা দেখতে পারে, যারা যাদের সঙ্গে বিয়ে হারাম চিরস্থায়ী তারা দেখতে পারেন, তাছাড়া পরপুরুষের জন্য দেখা চলবে না, বুঝতে পারলেন। এই জন্যে না যায় না, যাদের জন্য দেখা যায় জীবিত অবস্থায় তার জন্য মৃত্যু পরে যায়, আর যার জন্য জীবিত অবস্থায় যায় না তার জন্য মরার পরেও যায় না, বুঝে আসছে জি। এই ধরনের ওই কবর যখন দিচ্ছে তখনও বলে আরে একটু খুলো মুখটা দেখে নি, এই ধরনের নিয়ম না, বরং হাদিসে, কারণ ওই সময় হতে পারে কিছু নাক দিয়ে বাইর হতে পারে বা কিছু হতে পারে, অনেক সময় বিকট চেহারা হয়, এই জন্য নিয়ম হলো কাফন পরার পর আর খোলা দরকার নেই, এটাই নিতে হবে, এটাই শূন্য উত্তম না, এটাই নিতে হবে গাড়িতে করে, না না এইভাবে না, না চলবে না, না এগুলি বেদাত, নিঃসন্দেহ এগুলি বেদাত। এই জন্যেই কেন দেন আপনি, যে মাধ্যমে মৃত্যু ব্যক্তির কোনো ফায়দা হবে, ফায়দার কোনো দলিল নেই, যেহেতু যদি আপনি দিন মনে করে করতেছেন কাজে এটা চলবে না। এই জন্য বলবেন তো মদিনায় কেন বিক্রি হয়, আপনি বলতে পারেন যে যদি এগুলি জায়জেই না হয় তাহলে মদিনা শরীফে বিক্রি হয় কেন, মদিনা শরীফের মদিনার লোকেরা বানায় না, এগুলি আসে বাইর থেকে, চীন থেকে জাপান থেকে এগুলির ব্যবসা হয়, আস্তে আস্তে জানাজার নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা বা অন্য সূরা বা দোয়া নিঃশব্দেই পড়েছেন, তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী একদিন জোরে জোরে পড়লেন, পরে জিজ্ঞেস করা হলে বললেন যে মানুষকে শিখাবের জন্য আমি পড়লাম। তাহলে আসল হলো জানাজার নামাজের দোয়া কেরাতগুলি কি হবে, নিঃশব্দেই, কিন্তু কেউ যদি শিক্ষাবের জন্য জনগণকে শিখাবের জন্য জোরে পড়ে জায়েজ আছে, উত্তম হলো নিঃশব্দে পড়া, আসল যেটা করেছেন প্রথমে ঢুকেই তাকে প্রথম উজু অবস্থায় গিয়ে ঢুকে হাজরা আসওয়াদের যে কোণ সেই কোণে গিয়ে দাঁড়াবে, তার আগে সে ইজতেবা করে নেবে, দাঁত কাটা ফাঁকা করে নিয়ে চাদরের দুইটাই পাট বাম কাঁধের উপর রাখবে, এরপরে সম্ভব যদি হয় তাহলে চুমো দিবে বিসমিল্লাহ আকবার বলে, না হলে হাত দিয়ে বা ছড়ি দিয়ে বা লাঠি দিয়ে ওটাকে স্পর্শ করা সম্ভব হয় তো স্পর্শ করে সেটাকে চুমো দিবে, তাও যদি সম্ভব না হয় ডান হাত ইশারা করে আল্লাহ আকবার বলে তপ শুরু করবে। প্রথম চক্করে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইমান আমবিক ও তাসদিক আমবি কিতাবিক ওফামে, এই দোয়াটা পড়ার পরে যখন রুকনে আমানিতে গিয়ে পৌঁছবে তখন যদি সম্ভব হয় ডান হাত দিয়ে স্পর্শ করবে আল্লাহ আকবার বলে, যদি সম্ভব না হয় তাহলে ইশারাও করবে না আর চুমু দিবে না অন্য কিছু করবে না। এবং রুকনে মানি এবং হজরা আসদের মধ্যখানে যখন যাবে তখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটা বলবে। এইভাবে হজরা আসদকে পৌঁছলে এক চক্কর হয়ে গেল এবং প্রথম তিন চক্করে রামাল করবে, মানে একটু দ্রুত কদমে চলার চেষ্টা করবে। প্রথম যখন শুরু করবে তখন প্রথম তিন চক্করে তিনটা ঘোড়া নিতে এ করবে, ওই দ্রুত কদমে চলবে আর কি, পাগুলি ছোট ছোট করে কদম করে চলবে। তিনটা হয়ে গেলে আর বাকিগুলি নর্মাল চলবে। তাহলে প্রথম চক্করের শুরুতে বিসমিল্লাহ বলার পরে একটা দোয়া রয়েছে আর প্রত্যেক চক্করের শেষে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাছাড়া নির্দিষ্ট কোনো আর দোয়া নেই। যখন সাত চক্কর হয়ে গেল তখন সে মাকামে ইব্রাহিমের পিছন দিকে গিয়ে জায়গা হলে, না হলে যে কোনো জায়গায় যদি পড়ে নামাজ হয়ে যাবে, দুই রাকাত নামাজ পড়বে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পড়বে এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনার সূরা ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ পড়বে। দুই রাকাত নামাজ হয়ে গেলে অনেকে বসে বসে দোয়া করে, এই ধরনের কোনো সিস্টেম নেই। এরপরে চলে যাবে যদি সম্ভব হয় তো আবারও, যদি সম্ভব হয় তো আবারও না, এরপরে সম্ভব যদি এরপরে যাবে জমজমের পানি পান করতে। জমজমের পানি পান করার পরে যদি সম্ভব হয় অবকাশ থাকে তাহলে আবারও হাজরা আসাদকে চুমু দেওয়ার জন্য যাবে।